এন্টারটেইনমেন্ট ইজ আ মাস্ট। শুনুন স্বাধীন পডকাস্ট।
সেদিন বাইরে ছিল অমাবস্যা, এই নিকষ কালো অন্ধকার ভেঙে মাস্টার মশাই এক সরু পথ ধরে সবর স্থানের দিকে হাঁটতে শুরু করলেন। এখানেই তার স্ত্রীকে দাফন করা হয়েছে। চারিদিকে ঝি ঝি পোকার ডাক ভেসে আসছে। মাস্টার মশাই কবরস্থানের সামনে এসে থমকে গেলেন। তার স্ত্রীর কবরের সামনে এক বোরকা পরা মহিলা দাঁড়িয়ে আছে। তিনি ধীরে ধীরে এগিয়ে গেলেন মহিলার কাছে। তিনি সামনে গিয়ে দেখতে পেলেন, দেখি এটা তো তার স্ত্রী আমেনা। মাস্টার মশাই ভয়ার্ত গলায় বললেন, এটা কি করে সম্ভব? তুমি কে? তুমি তো মৃত। মহিলা খুব দ্রুতই তার চেহারা বদলে ফেলে ভয়ঙ্কর এক রূপে বলে উঠল, আমি প্রেত। প্রেত প্রতি মঙ্গলবার রাত 12টায় শুধুমাত্র স্বাধীন মিউজিকে। যেভাবে লেখা আছে সেভাবে পড়ছি। তিনি লিখেছেন, অন্ধকারের পুনর্জন্ম। ঝড় বৃষ্টির রাত, উত্তরবঙ্গের দুর্গম গ্রাম চন্দ্রনাথের আকাশ কালো মেঘে ঢেকে গেছিল। গ্রামের বাইরে ঘন অরণ্যের গভীর এক ভাঙা মন্দিরের চূড়ায় জন্মেছে রক্তলাল চাঁদের আলো। স্থানীয়রা এই রাতকে বলে যমের বিবাহ রাত। কথিত আছে, এই রাতে কোন মানুষ যদি শয়তানের নামে নিজের আত্মাকে উৎসর্গ করে দেয়, তবে মৃত্যুর পর সে ফিরে আসবে, এটাই সত্য, এবং পিশাচের রূপে ফিরে আসবে। 1983 সালের এক ভয়ঙ্কর ঘটনার সাক্ষী ছিল চন্দ্রনাথ। তান্ত্রিক জীবনাথ চক্রবর্তী, যাকে গ্রামবাসী ডাকত কাবালিক সাধু, মন্দিরের গর্ভগৃহে রক্তচাঁদের নিচে বসে কেটে ফেলেছিল নিজের কণার শিরা। তার হাত ছিল প্রাচীন তন্ত্রগ্রন্থ, তার ভৈরব তন্ত্র, এবং সেটার একটা পাতা যার শেষ অধ্যায় লেখা ছিল শয়তানের সাথে চুক্তির পদ্ধতি। মন্ত্র উচ্চারণ করতে করতে জীবনাথের রক্তে ভিজে গেল মন্দিরের মাটি। সকালে গ্রামবাসীরা তাকে মৃত অবস্থায় পায়, কিন্তু তার মুখে জমে থাকা কুচকুচে কালো রক্ত আর চোখের তারা যেন গড়িয়ে গেছে পুরো অন্ধকারে। 2023 সাল, রূপা তরুণী একজন ইনভেস্টিগেশন জার্নালিস্ট। তার ক্যামেরা এবং নোটবুক নিয়ে পৌঁছেছে চন্দ্রনাথ গ্রামে। স্থানীয় পত্রিকায় প্রকাশিত এক গোপন চিঠি তাকে টেনে এনেছে গ্রামে। লেখা ছিল সেখানে, জীবনাথ ফিরে এসেছে, রক্তচাঁদ আবার উঠবে আগামী পূর্ণিমায়, গ্রামকে বাঁচাও। চিঠির নিচে স্বাক্ষর একজন বেঁচে থাকা শিকারী। গ্রামে প্রবেশ করতেই রূপা ঠের পেয়ে যায় এক ভয়াবহ অস্তিত্ব। কুয়াশার চাদরে মোড়া রাস্তায় কেউ বের হয় না সন্ধ্যা পরে। স্থানীয় চা দোকানের মালিক হরিশ মুখোপাধ্যায় তাকে সতর্ক করল,
মিস, ওই মন্দিরে যেও না, গত মাসে তিনজন যুবক গিয়েছিল, তাদের একজন ফিরে এসেছে একদম পাগল হয়ে, বাকিদের দেহ পাওয়া গেছে নদীর পারে। অভ্যন্তরের অঙ্গগুলো পুরোপুরি উধাও ছিল, মানে কলিজা নাড়ি ভরি, হাত পা সবকিছু আলাদা ছিল, বিভৎস লাশ।
রূপা ঠিক করল সে মন্দিরে যাবেই। পূর্ণিমার আগের রাত, রূপা টর্চের আলোয় হাঁটছে অরণ্যের পথে। গাছের ডানে ডানে শিয়ানের চোখ জঞ্জল করছে। হঠাৎ তার পায়ের নিচে শোনা যায় কঙ্কালের খস খস শব্দ, একটা মানব করটি এবং করটির কপালে খোদাই করা কালো চিহ্ন, যা মেলে কাল ভৈরব তন্ত্রের পুচ্ছদের সাথে। মন্দিরে ঢুকতেই রূপার গায়ে কাঁটা দিয়ে উঠল। ভাঙা প্রাচীরে আঁকা আছে রহস্যময় যন্ত্রচিহ্ন, মনে হয় রক্ত দিয়ে আঁকা। গর্ভগৃহের মাঝখানে পাথরের বেদি, যার উপরে শুকনো রক্তের দাগ। রূপার ক্যামেরার ফ্ল্যাশ জ্বলতেই যেন দেয়ালে পড়ে তার ছায়া, কিন্তু সেই ছায়ার কোনো মাথা নেই। হঠাৎ শোনা গেল গভীরতম এক গলার স্বর,
তে আমার সাধনায় বিঘ্ন ঘটাতে যাচ্ছে রে।
রূপা পিছন ফিরে তাকালো। বেদের পেছনে দাঁড়িয়ে এক দীর্ঘাকার মানুষ তার মুখ ঢাকা কাপালিকের খুনির মুখোশে, গলায় মানব মুন্ডের মালা। লোকটি হাসল, খুনির ফাঁকা চোখের গর্ত থেকে বেরিয়ে এলো কালো কালো পোকা। রূপা দৌড়ে পালালো। গ্রামে ফিরে তার ইনবক্সে এক অজানা মেল এলো, তোমার হোটেলে বালিশের নিচে এসবটা পাবে। সেখানে ছিল পুরনো ডায়েরি, ডায়েরির মালিক ছিলেন নিহত যুবকের একজন অরুণ। শেষ এন্ট্রিতে লেখা ছিল, আমরা সবাই ভুল করেছিলাম, জীবনাতের দেহ নেই মন্দিরে, সে এখন শয়তানের শরীরে আছে, শুধু রক্তচাঁদের রাতে সে পূর্ণতা পায়, শক্তি পায়, তার গলায় ঝুলছে একটা তামার প্যান্ডেন্ট, সেটাই তার দুর্বলতা। কিন্তু প্যান্ডেন্ট ভাঙতে হলে বাকি পাতা ছিঁড়ে ফেল। পরের পাতায় আঁকা ছিল মন্দিরের নকশা, যেখানে গর্ভগৃহের নিচে একটা গুপ্ত কুঠুরির চিহ্ন ছিল। পূর্ণিমার রাত, আকাশে চাঁদ রক্তবর্ণ। রূপা এবং স্থানীয় এক যুবক বিক্রম, যার ভাই নিখোঁজ, গুপ্ত কুঠুরির সন্ধানে মন্দিরে প্রবেশ করল। মন্দিরের মেঝেতে খোদাই করা চক্রে তারা পায় গোপন দরজা। ভেতরে নামতে দুর্গন্ধ, পচা মাংস, রক্ত আর কাঁচার গন্ধ। টর্চের আলোয় দেখা গেল কুঠুরি দেয়ালের লটকে আছে অসংখ্য শিকল বাঁধা কঙ্কাল। মাঝখানে পাথরের টেবিলে রাখা আছে অরুণের নিখোঁজ সহযোগীর হৃৎপিণ্ড, যেগুলো এখনই স্পন্দিত হচ্ছে। হঠাৎ শিকলগুলো যেন ঝনঝন করে উঠল। বিক্রমের পেছনে দাঁড়ানো জীবনাথ, কিন্তু সেটা খুব পিশাচ। তার শরীর কালো ফুলে উঠেছে, চোখগুলো চঞ্চল করছে আগুনের মতো করে, মুখ থেকে লালা ছড়ছে, গলায় তামার পেন্ডেন্ট। জীবনাথ গর্জন করে বলল,
তোমরা এসেছো আমার যজ্ঞ ভঙ্গ করতে।
রূপা যেন দৌড়ে পালালো, কিন্তু বিক্রমের কাছে ধরা পড়ে। জীবনাথ তাকে বেঁধে ফেলে টেবিলে। রূপা লুকিয়ে দেখল জীবনাথ অরণ্যের হৃৎপিণ্ডটি কামড়ে দিচ্ছে, রক্ত করিয়ে করিয়ে পড়ছে পেন্ডেন্টে। আর পেন্ডেন্টে তো তার দুর্বলতা, পেন্ডেন্টের উপরে খোদাই করা মন্ত্র চঞ্চল করে উঠল। রূপার মনে পড়ে যায় ডায়ের কথা, পেন্ডেন্টটা ভেঙে ফেলতে হবে। সে লক্ষ্য করল পেন্ডেন্টের কেন্দ্র করে একটা রুবি আছে, কিন্তু ভাঙার উপায় কি? হঠাৎ জীবনাথ শনাক্ত করে রূপাকে বলে উঠল,
তুমি হবে শেষ বলি।
এই বলে সে ছুটে আসে। রূপা ছুড়ে দেয় লবণের ডেনা, যা নিয়ে এসেছিল হারিশের পরামর্শে। জীবনাথ গর্জন করে পিছিয়ে গেল। রূপা বুঝতে পারে পেন্ডেন্টের রুবিটি আসলে জীবনাথের নিজের রক্তে জমাট বাঁধা একটা নমুনা। সে বিক্রমকে মুক্ত করে দেয়। আর জীবনাথের হামলা থেকে বাঁচতে তারা দৌড়ে উপরে উঠল। গর্ভগৃহে পৌঁছে রূপা ভাঙা মূর্তির হাত থেকে ত্রিশূল নিয়ে নেয়, আর জীবনাথ তাদের অনুসরণ করতে থাকে। রূপা ত্রিশূল দিয়ে আঘাত করে পেন্ডেন্ট, কিন্তু তা আর ভাঙে না। বিক্রম চিৎকার করে বলে,
রক্তচাঁদ, চাঁদের আলোয় পেন্ডেন্ট দুর্বল হয়।
রূপা লক্ষ্য করল রক্তচাঁদের আলো প্রবেশ করছে মন্দিরের গহ্বরে। সে জীবনাথকে ঠেলে সে আলোর দিকে চলে যায়। পেন্ডেন্টের আলো পড়তে রুবি ফেটে যায়। আর জীবনাথ চিৎকার করে বলল,
না না, এটা অসম্ভব, আমি অমর, আমি অমর।
তার শরীর থেকে বেরিয়ে আসে কালো কালো ধোঁয়া। ধোঁয়া বেরিয়ে গেলে মেঝেতে পড়ে থাকে এক খুলি আর পচে যাওয়া দেহ। এই ঘটনার পর গ্রাম ফিরে পায় শান্তি, কিন্তু রূপা শহরে চলে যায়। শহরে গিয়ে তার ফ্ল্যাটে ফেরার পর এক রাতে বাথরুমের আয়নায় সে দেখল তার গলায় একটা ক্ষত, ঠিক যেখানে জীবনাথের পেন্ডেন্টের রুবি ছিল। আয়নায় প্রতিফলিত হচ্ছে একটা কালো ছায়া, যে ফিসফিস করে বলছে,
চুক্তি পূর্ণ হয়নি, পরের রক্তচাঁদে আবার দেখা হবে।
ফোন বেজে উঠল, হারিশের মৃত্যু সংবাদ। তার গলায় একই ক্ষত। রূপা খুলে দেখল কাল ভৈরবের তন্ত্র সেখানে লিখা। শেষ পাতায় লিখা, যে প্যান্ডেন্ট ভেঙে ফেলে সে হয় নতুন বাহক। রূপা শিউর উঠল, বাথরুমে আয়না থেকে ভেসে আসা কালো ছায়া এখন তার ঘরের প্রতিটি কোণে লুকিয়ে আছে। সে কাল ভৈরব তন্ত্র রীতিমতো পাতা উল্টাতে লাগলো। আঙ্গুলে জমে থাকা রক্তের দাগ, বইয়ের পাতায় ছোপ ছোপ দাগ ফেলেছে। শেষ পাতায় লেখা বাক্যটি নিচে রীতিমতো শুকনা হস্তাক্ষরের আরেকটা লাইন, প্রত্যেক বাহকের মৃত্যুই নতুন বাহকের জন্ম দেয়। শুধু মহাযজ্ঞের বলি দিলেই এই চক্র থামবে। রূপার ফোনে বারবার রীতিমতো অজানা নাম্বার থেকে কল আসতে থাকে। ধরতেই কর্কশ গলায় কে যেন ফিসফিস করে বলল,
তুমি তুমি এখন সে, তোমার রক্তে বইছে তার খোদা।
লাইনের উপাস থেকে শোনা গেল কান্নার সুর, যেন কেউ কাউকে জীবন্ত ছুরি দিয়ে কাটা হচ্ছে। পরদিন সকালবেলা রূপা স্থানীয় পুলিশ স্টেশনে গেল হরিশের মৃত্যুর সংবাদ দিতে বা মৃত্যুর রিপোর্টটা দিতে। কিন্তু এসআই অরিন্দম বসু হাসতে হাসতে বলল,
হরিশ কে? এই গ্রামে কখনো হরিশ নামে কেউ ছিলই না।
রূপা যেন হতভম্ব হয়ে গেল, চায়ের দোকানের দিকে ছুটতে লাগলো। সেখানে এখন এক ভিন্ন লোক দাঁড়িয়ে আছে, দাবি করছে সে ২০ বছর ধরে এই দোকান চালাচ্ছে। গ্রামের ইতিহাস যেন হঠাৎ করে মুছে গেছে, যেন এক অদ্ভুত পরিবর্তন এসেছে গ্রামে। সবাই কেমন যেন অলৌকিকভাবে পরিবর্তন হয়ে গেছে। রূপা ক্যামেরার ফুটেজে জীবনাথের মন্দিরের ছবি নেই, শুধু ধোঁয়াশা, একমাত্র সাক্ষী বিক্রম, যেরকম মানসিক হাসপাতালে। বিক্রমের চোখে এক প্রকার আতঙ্ক রয়েছে। তোমাকে দেখে আমি চিনেছি, তুমি এখন ওই কাপালিকের মতোই, তোমার গায়ে মৃত্যুর গন্ধ রয়েছে। রক্তচাঁদ আবারও ফিরে এসেছে। রূপার শরীরে পরিবর্তন আসা শুরু করল, সে ক্ষুধার্ত হয়ে যায়, কিন্তু সাধারণ খামারে বমি পায়। এক রাতে পথে ঘুরতে ঘুরতে সে বেড়াল শিকার করে। রক্ত পান করার পর প্রথমবারের মতো এক অদ্ভুত তৃপ্তি অনুভব করল। তার গলার ক্ষত থেকে নেমে এসেছে কালো শিরা, যা হার্টের দিকে বাড়ছে। সে ফিরে গেল মন্দিরে। এবার প্রবেশ করতেই দেয়ালের রক্ত চিহ্নগুলো জল জল করে উঠল। গর্ভগৃহের বেদিতে রাখা আছে একটা নতুন পেন্ডেন্ট, এবার সোনার রুবির বদলে এর মাঝখানে আটকে আছে একটা মানব চোখ। বই থেকে জেনেছে এই প্যান্ডেন্ট তৈরি করতে হবে প্রিয়জনের রক্তে। রূপার মনে পড়ে যায় কলকাতার তার ছোট বোন মিতার কথা। খোদা আর অন্ধকার কণ্ঠস্বর তাকে পরিচিত করে, মিতাকে এখানে আনো, তার রক্তই মুক্তি দেবে। মিতাকে ফোন করে মিথ্যা কথা বলে সে তাকে গ্রাম ডেকে আনে। মিতা এসেছে, রূপা তাকে মন্দিরে নিয়ে যায়, ঠিক যেমন জীবনাথ করেছিল তার সন্তানকে। বেদির উপরে মিতাকে শোয়ানো হল। রূপার হাতে ছিল সে ত্রিশূল, কিন্তু হঠাৎ মিতার চোখ চলচল করে উঠল। সে বলল,
দিদি তুমি কি আমাকে মারবে নাকি? আমি তোমাকে মানুষ করেছি।
রূপার হাত যেন কেঁপে উঠল। ঠিক তখনই তার শরীরে বিদ্যুৎ বেগে খেচড়ে উঠল জীবনাথের আত্মা। কালো ধোঁয়া পেরিয়ে সে মিতাকে জড়িয়ে ধরল। রূপা চিৎকার করে ত্রিশূল ছুড়ে মারল ধোঁয়ার দিকে। এবার লক্ষ্য একমাত্র পেন্ডেন্ট। ত্রিশূল পেন্ডেন্টের বিদ্যুৎ হল আর মন্দির কেঁপে কেঁপে উঠল। চারপাশের আয়নাগুলো যেন মুহূর্তে ফেটে গেল। জীবনাথের আত্মা যেন চিৎকার করে মিতার শরীর থেকে বেরিয়ে যায়। রূপার মিতাকে জড়িয়ে ধরল, কিন্তু বিজয় হওয়ার আগে রূপা অনুভব করল তার বুকের ভেতরে কিছুটা ফরফর করছে। সে জামার বোতাম খুলতেই সে দেখল তার ত্বকের নিচে কালো শিরাগুলো এখন হৃৎপিণ্ডকে জড়িয়ে ফেলেছে। পেন্ডেন্ট ভাঙলে অভিশাপ তার দেহে রয়ে গেছে। রূপা বুঝতে পারে এই অভিশাপের কোনো শেষ নেই। সে কাল ভৈরব তন্ত্র পুড়িয়ে ফেলে, কিন্তু আগুনের ভাস্কর্য লেখা ওঠে, যতবারই পোড়াবে আমি ততবারই নতুন গ্রন্থে জন্মে যাব। পরের দিন রূপা গ্রাম ছেড়ে চলে যায়। তার ব্যাগে লুকানো আছে নতুন ব্যান্ডেড, যার চোখ এখন তার নিজের চোখের রং লেগে আছে। ট্রেনের জানালায় তার প্রতিবিম্ব কখনো কখনো ভেসে ওঠে জীবনাথের মুখোশ। রূপা হিমালয়ের পাদদেশে পৌঁছে গেল। তিব্বতী সীমান্তের কাছে অবস্থিত কালচক্র মঠের খোঁজ পেয়েছে। সে যেখানে বন হয়েছে এক সাধক এখানে বসবাস করে, যিনি শয়তানের চুক্তি ভাঙার মন্ত্র জানেন। মঠের দরজায় পৌঁছাতেই এক লামা তাকে থামালেন। তার চোখে ভয় ছিল। সে বলল,
তুমি যে অন্ধকার বহন করো তা এই পবিত্র স্থানে ঢুকতে পারে না।
কিন্তু রূপার কলার পেন্ডেন্ট থেকে বেরিয়ে এলো কালো একটা ধোঁয়া, যা লামার মুখে ঢুকে তাকে বিকৃত করে ফেলল। লামা হাত দিয়ে বলল,
বলি চাই, বলি চাই,
এবং মঠের গেট খুলে গেল। মঠের গভীরে বরফে ঢাকা এক গুহায় রূপা দেখল সেই সাধককে, কিন্তু তিনি তো মৃত। তার মমিকৃত দেহ বসে আছে হাড়ের সিংহাসনে। মুখে সোনার মুখোশ, আশেপাশের দেয়ালে খোদাই করা আছে নরবলির ছবি, যেখানে সাধক নিজেই বলি দিচ্ছেন এক শিশুকে। হঠাৎ মুখোশ থেকে বেরিয়ে এলো একটা জীবন্ত সাপ। সাপটি রূপার কানায় পেঁচিয়ে বলল, মানব কণ্ঠে বলল,
আমি সে সাধক, আমার দেহ ত্যাগ করেছি, আমি দাত্তার হয়েছে এই সাপের মধ্যে। অভিশাপ ভাঙার মন্ত্র জানি, কিন্তু বিনিময় চাই তোমার চোখ, যা এখন শয়তানের আলো দেখে।
রূপার সম্মত হল। সাপটি তার চোখ বিষাক্ত ডোক বসিয়ে দিল, ব্যথায় চিৎকার করতে থাকল এবং সে দেখল তার দৃষ্টিশক্তি বদলে গেছে। সে এখন দেখতে পায় আত্মাদের সাদা ছায়া আর মৃত্যুর আগের মুহূর্তগুলো। সাপটি তাকে মন্ত্র শেখাল, শয়তানের নাম উল্টো করে পড়ো, নিজের হৃদয় ছিঁড়ে রক্তে স্নান করো, কিন্তু সতর্ক থাকো, এই মন্ত্র তোমাকে মুক্তি দেবে, কিন্তু যে কোনো প্রয়োজনকে ঠেলে দেবে নরকের তার প্রান্তে। মন্ত্রটি বলার সাথে সাথে মঠ কেঁপে উঠল, সাধকের বমি যেন ধোঁয়ায় পরিণত হল আর সাপটি রূপার পেন্ডেন্টে ঢুকে গেল। ফিরে এসে রূপা দেখল কলকাতার অজানা রোগ ছড়িয়েছে, লোকের গলায় কালো ক্ষত, ঠিক তার মতো মিতার অবস্থা শোচনীয় হয়ে উঠল। সে এখন শয্যাশায়ী, ক্ষত থেকে পোকা বের হচ্ছে। এক রাতে রূপার সামনে হাজির হল সে হরিশের প্রেতাত্মা। সে সতর্ক করল,
তোমার মুক্তির জন্য যে যায় বলি যায়, তা দিলে না, এখন পুরো শহর হবে বলি, নরবলিতে ভরে যাবে।
রূপা বুঝতে পারল মঞ্চের শর্ত পূরণ করতে হবে, নিজের হৃদয় ছিঁড়ে রক্ত দিতে হবে, নিজেকে বলি দিতে হবে শয়তানের নামে, আর তা করলে মিতা মারা যাবে। রক্তচাঁদের রাতে রূপা মিতাকে নিয়ে গেল চন্দ্রনাথের মন্দিরে। মন্দির এখন জেগে উঠেছে, নতুন কাপানিকে জমে উঠেছে যারা রূপাকে পুজো করে। রূপা বেদিতে শোয়ানো মিতাকে ত্রিশূল উঁচু করে মিতা ফিসফিস করে বলল, দিদি আমি জানতাম এতদিন আসবে, আমার রক্তে তুমি বাঁচো। রূপার শক্তি রক্ত ছড়তে লাগলো, সে ত্রিশূল চালিয়েছে কিনা ঠিক তখনই মন্দিরে মেঝেতে ফেটে গেল। নিচ থেকে বেরিয়ে এলো বিশালাকার শয়তানের মুখ, যার জিপা আটকে পড়েছে হাজারো আত্মা। শয়তান গর্জন করল,
তুমি আমার সৃষ্টি, এখন থেকে প্রতি রক্তচাঁদে তোমাকে পাঠাবো নতুন শিকার।
রূপা নিজের বুক ছিঁড়ে হৃৎপিণ্ডটা বের করে আনলো, রক্তে ভিজে গেল পুরো মন্দির। শয়তানের মুখটা গিলে খেল তাকে, কিন্তু রূপার শেষ হাসি সে মঞ্চটিকে উল্টো করে পড়েছে। মিতা বেঁচে গেল, কিন্তু রূপার দেহ নিশ্চিন্ন, শুধু পড়ে রইল প্যান্ডেন্ট, যার ভেতরে এখন রূপার আত্মা চিৎকার করে বলছে, মুক্তি দাও, মুক্তি দাও, মুক্তি দাও। এই ছিল যশু ভাই গল্প। গল্পটি ভালো লাগলে পড়ে শোনাবেন। আমি আরিফ চৌধুরী বলছিলাম খুলনা থেকে। যদি গল্পটি ভালো লাগে আপনি আপনার মতো করে শেয়ার করবেন। আমার কাছে এরকম ডিফারেন্ট ডিফারেন্ট আরো স্টোরি আছে। এই গল্পের নাম দিবেন শয়তানের নামে বলি। আশা করি প্রেত পডকাস্টের সকলের কাছে গল্পটি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। অ্যান্ড সত্যি কথা বলতে খুবই অদ্ভুত একটা ঘটনা ছিল, আর ঘটনার ভিতরে এক প্রকার সাসপেন্স ছিল। আমার কাছে মনে হয়েছে ওয়েল স্টোরিটা তো অদ্ভুত, মানে প্রথম ইম্প্রেশনে বলবো ইটস ডেফিনেটলি খুবই উইয়ার টাইপের একটা স্টোরি ছিল। মানে আমি প্রথমে খুব কনফিউজ ছিলাম যে রিয়েলি এটা হচ্ছে, মানে কেমন জানে একটা অদ্ভুত একটা ভয়াবহ ব্যাপার সবার কাজ করছিল প্রথম থেকে, যে একটা শয়তানের নামে আমার বলি দিচ্ছে, মানে বলি দেওয়াটাও কিন্তু খুব স্বাভাবিক না, কেমন যেন একটা মানে একটা অমর্ষার রাতে নিজেকে বলি দেয়া, এই ব্যাপারগুলো আমার কাছে খুব গায়ে কাটা দিয়ে উঠে পারবে। আজকের স্টোরিটা ঠিক তেমনই ছিল, অ্যান্ড আই বিলিভ যে আপনাদের কাছে খুব ভালো লেগেছে। অ্যান্ড যদি ভালো লেগে যায় আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে রাখবেন, বিকজ স্টোরিটা আমার কাছে খুব বেশি অদ্ভুত লেগেছে। আমি চাইনি যে আপনাদের কাছেও অদ্ভুত লেগেছে, বিকজ আপনারা কিন্তু কমেন্ট করেন যেভাবে আমি কত কত এপিসোডে কমেন্ট পেয়েছি, সত্যি কথা এটা আসলে বলাই বাহুল্য। মানে আমি আসলে খুবই আনন্দিত এত ভালো ভালো কমেন্ট পেয়েছি গত এপিসোডে। অ্যান্ড সত্যি কথা আজকের এপিসোডও ইনশাল্লাহ আপনাদের কাছে অনেক ভালো লাগবে, বিকজ স্টোরি ট্রেনিংটাও আজকে বেশ ইউনিক এবং ভালো ভালো স্টোরি কালেক্ট করা হচ্ছে আপনাদের জন্য। সো দেখতে দেখতে কিন্তু আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে রমজান কিন্তু চলে এসেছে, রমজানের কিন্তু প্রথম এপিসোড এটা। অ্যান্ড রমজান মাসের প্রথম এপিসোড করতে পেরে আমি সত্যি খুবই আনন্দিত এবং একই সাথে অভিভূত যে আপনাদের সাথে আমি কানেক্ট করতে পারছি এপিসোডের ওদের স্টোরি। এটা আমার জন্য অনেক বড় একটা ভাগ্যের বিষয় এবং আপনাদেরকে এই জন্য বলবো যে আপনারা আপনাদের তরফ থেকে চেষ্টা করবেন আমাকে সেরা সেরা ঘটনা পাঠাতে, বিকজ ইউনো আমি চাই যে এই ঈদে, ঈদ আসছে যেহেতু আর তিনটে এপিসোড পরে তো ঈদ, সো ঈদের স্পেশাল এপিসোডে যেন আপনাদের স্টোরিগুলো যায়। সো আপনারা ঘটনা পাঠাবেন, যে যেখান থেকে আছেন সেখান থেকে ঘটনা পাঠাবেন, pret.sadhanmusic@gmail.com pret ফুল স্টপ সাধারণ মিউজিক sadhanmusic@gmail.com থেকে এই ইমেলে ঘটনা সেন্ড করে দেবেন। অবশ্যই ঘটনাটি মাস্ট বি ইউনিক হবে, তাহলে চলবে। সো এই হচ্ছে বিষয়, আমি আর একটা কথা না বলি না, সেটা হচ্ছে সত্যি অসাধারণ ঘটনা লিখেছেন অ্যান্ড আপনারা কিন্তু দারুণ দর্শক ঘটনায় দেখেন প্রতি উইকে। সো আপনাদের ঘটনা এখানে পড়ে শোনানো হয়, আর যেটা বলবো সেটা হচ্ছে ডেফিনেটলি আপনাদের তরফ থেকে চেষ্টা করবেন যে নতুন কিছু শেয়ার করা যায় কিনা। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আর দেরি করবো না, আমি চলে যাচ্ছি পরবর্তী ঘটনায়।
এন্টারটেইনমেন্ট ইজ আ মাস্ট, শুনুন স্বাধীন পডকাস্ট।
সেদিন বাইরে ছিল অমাবস্যা, এই নিকষ কালো অন্ধকার ভেঙে মাস্টার মশাই এক সরু পথ ধরে কবর স্থানের দিকে হাঁটতে শুরু করলেন। এখানেই তার স্ত্রীকে দাফন করা হয়েছে। চারিদিকে ঝি ঝি পোকার ডাক ভেসে আসছে। মাস্টার মশাই কবরস্থানের সামনে এসে থমকে গেলেন। তার স্ত্রীর কবরের সামনে এক বোরকা পরা মহিলা দাঁড়িয়ে আছে। তিনি ধীরে ধীরে এগিয়ে গেলেন মহিলার কাছে। তিনি সামনে গিয়ে দেখতে পেলেন, একি এটা তো তার স্ত্রী আমেনা। মাস্টার মশাই ভয়ের তো গলায় বললেন, এটা কি করে সম্ভব, তুমি কে, তুমি তো মৃত। মহিলা খুব দ্রুত তার চেহারা বদলে ফেলে ভয়ঙ্কর এক রূপে বলে উঠল, আমি প্রেত। প্রেত প্রতি মঙ্গলবার রাত 12টায় শুধুমাত্র স্বাধীন মিউজিকে। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি। তিনি লিখেছেন, বাংলার প্রত্যন্ত এক গ্রাম মাথপুর, চারদিকে ধান ক্ষেত, তাল গাছ আর কাঁচা পথের সরু রেখা। গ্রামের প্রান্তে এক অতি প্রাচীন পুকুর যার নাম কালো পুকুর। লোক কথা বলে পুকুরটির জল সারা বছর কাঁচে থাকে, কখনো স্বচ্ছ হয় না। গায়ের বৃদ্ধরা বলেন বহু শতাব্দী আগে এখানে ভয়ঙ্কর এক তান্ত্রিক সাধনা করেছিল, তার প্রভাবে আজও থেকে গেছে। কিন্তু গ্রামের তরুণরা এসব বিশ্বাস করত না। তারা রাতের পুকুরের পাশে আড্ডা দিতে পছন্দ করত, চাঁদনি রাতে পুকুরের ধারে বসে গান গাইত। কিন্তু একদিন এক অমাবস্যার রাতে হঠাৎ করে সবকিছুই যেন বদলে গেল। সেই রাতের কথা কেউ যেন ভুলতে পারবে না। গ্রামের তরুণ জিতেন আর তার বন্ধুরা নির্ভয় পুকুর পাশে বসে গল্প করছিল। রাত গভীর হতে না হতেই এক অদ্ভুত শীতল বাতাস বইতে শুরু করলো। হঠাৎ পুকুরের জল যেন কাঁপতে লাগলো, যেন নিচে কিছু নড়ে চড়ে উঠছে। পরক্ষণে গর্জন করে উঠল বিভৎস চিৎকারে, জিতেনের চিৎকার। সবাই দেখতে পেল এক লম্বা ছায়া মূর্তি জলের গভীর থেকে উঠে এসে জিতেনকে এক ঝটকায় টেনে নিয়ে গেল। সবাই আতঙ্কে পালিয়ে গেল। পরের দিন সকালে পুকুর পাড়ে পাওয়া গেল জিতেনের কঙ্কাল মাংসহীন, রক্ত শূন্য। এরপর থেকে প্রতি অমাবস্যার রাতে কেউ না কেউ তো নিখোঁজ হতে থাকলো এই গ্রামে। গ্রামের লোকেরা বুঝতে পারল কালো পুকুরে বাস করছে এক অভিশপ্ত অস্তিত্ব, ঘোল পিশাচ। গ্রামের মাতব্বরের মাথায় হাত পড়ল, কিভাবে তারা এই বিভীষিকা থেকে মুক্তি পাবে। শেষে তারা সিদ্ধান্ত নিল এক অভিজ্ঞ তান্ত্রিককে ডেকে আনা হবে, সেই পারবে এই পিশাচের রহস্য উন্মোচন করতে। ডাক পড়ল ভয়াবহ এক তান্ত্রিক, প্রাণলাল তান্ত্রিকে। সে এলো দুপুর বেলায়, গায়ের ধুলো মাখা পথে ধীর পায়ে হেঁটে হেঁটে আসলো। পরনে সাদা ধুতি, গায়ের রুদ্রাক্ষের মালা, চোখে এক অদ্ভুত দীপ্তি। তার চোখে ছিল এক রহস্যময় বুদ্ধিমত্তা, আর কপালে লাল চন্দনের তিলক। পুকুর ধারে এসে সে কিছুক্ষণ চোখ বন্ধ করে রইল, তারপর বাটি থেকে এক মুঠো ধুলো তুলে ঘুরিয়ে ঘুরিয়ে দেখল। সে কম্পিত কণ্ঠে বলল,
এটা সহজ ব্যাপার না, এই বিশ্বাসকে ডাকার জন্য শক্তিশালী একটা যোগ্য করা দরকার, কিন্তু কোনোভাবে সে সহজে কিন্তু ধরা দেবে না। তবে কি করব গুরু?
কাঁপা কাঁপা কণ্ঠে গ্রামের মাতব্বর বলে উঠল কথাটা।
একটা খাসি চাই, এত সাবধান, সেটার দাম কিন্তু এক দামে হওয়া চাই, বুঝতে পেরেছ? কোন রকম দামাদামি চলবে না, এদের সামান্য হেফের হলে কিন্তু কাজ হবে না। যাও বাজার থেকে অবশ্যই খাসি নিয়ে আসার সময় শোনো, সাথে আমি আরো কিছু দিয়ে দিচ্ছি, এইসব নিয়ে আসবিস, ঠিক আছে?
গ্রামের লোকজন পার্শ্ববর্তী বাজার থেকে একদমে নির্ধারিত বিশাল কালো একটা খাসি কিনে আনল এবং সাথে আরো অনেক কিছু নিয়ে আসলো, যেসব রিচুয়াল করার জন্য ব্যবহৃত হয়। খাসিটির রং যেন কালচে লাল ছিল, যেন জ্বলন্ত অঙ্গার ছিল। রাতের অন্ধকার নেমে আসতে প্রাণলাল তান্ত্রিক প্রস্তুতি নিল। পুকুরের চারপাশে লাল সুতো দিয়ে বৃত্ত আঁকা হল, মাঝখানে বসানো হল তান্ত্রিকের ধনুচিপ। কাসর বাঁচতে লাগল, বাতাস মুহূর্তেই ভারী হয়ে এল। প্রাণলাল ধীরে ধীরে মঞ্চ পড়া শুরু করল। আকাশ মুহূর্তে যেন কালো হয়ে গেল, যেন তারার আলো নিভে গেছে। হঠাৎ পুকুরের জল কাঁপতে শুরু করলো, গভীর থেকে ভেসে এলো এক বিকট গর্জন, যেন হাজারো আত্মা কান্না করছে। প্রাণলাল চিৎকার করে বলল,
পিশাচ, পিশাচ, হাজির হ, হাজির হ!
কিন্তু কিচ্ছু ঘটল না, পুকুর যেন আগের মতোই স্থির হয়ে থাকল। প্রাণলাল ধূসর চোখে তাকিয়ে বলল,
এই সহজে ধরা দেবে না, আর একটা পাটা চাই, কিন্তু সেটা সেটা হতে হবে কিন্তু সম্পূর্ণ সাদা, একদমই কিনবে, কোন রকম দামাদামি চলবে না।
গ্রামের লোকজন আতঙ্কে তাকিয়ে থাকলো আর বলল, এত রাতে সাদা খাসি কোথায় পাওয়া যাবে? এক বৃদ্ধ কাঁপা কাঁপায় বলা বলল,
আমার কাছে আছে, কিন্তু গুরু আমি ওটা বহু সাধনা পর পেয়েছি।
প্রাণলাল কড়া স্বরে বলল,
দেরি করলে কিন্তু কাল সময় মরবে, যাবো চিতান্ত্রি করো।
বৃদ্ধ কাঁপতে কাঁপতে তার বাড়ির দিকে দৌড় দিল। কিছুক্ষণ পর সে ফিরে এলো হাতে ধরা এক বিশাল সাদা খাসি। খাসটির চোখ ছিল একদম ধূসর, যেন শূন্যতার দিকে তাকিয়ে আছে। প্রাণলাল খাসিটিকে বৃত্তের মাঝখানে বসতে বলল। বাতাস যেন আরো ভারী হয়ে উঠল, পুকুরের জল থেকে ধোঁয়ার মতো কিছু একটা উঠতে লাগলো, যেন পিশাচের ছায়া ধীরে ধীরে রূপ নিচ্ছে। ওম নামো কাল ভৈরব, ওম নামো কাল ভৈরব। হঠাৎ বিকট শব্দে বাতাসে তীব্র ঝড় শুরু হলো, পুকুরের জল যেন উত্থাল পাথাল হয়ে গেল, মাটির কাঁসুর নিজে থেকে উল্টে পড়ল। তারপরেই অন্ধকারের মাঝখান থেকে ভেসে এলো এক বিকট হাসি, খুবই কর্কশ্যে হাসি, গায়ের লোম দাঁড় করিয়ে দেওয়ার মতো হাসি। পুকুরের জল থেকে উঠল এক বিভৎস ছায়া মূর্তি, তার শরীরটা লম্বা কঙ্কালের মতো, হাত বিশার, মুখে বিশাল একটা দাঁত, চোখ দুটো যেন লালচে আগুনের মতো জ্বলজ্বল করছে। সে ধীরে ধীরে তার মুখ খুলল, তার গলায় ভয়ঙ্কর খাঁদ আছে, যেন হাজার বছরের খুব জমে আছে। সে গর্জে উঠে মোটা কণ্ঠে বলল,
কেন ডেকেছিস আমাকে?
পুরো গ্রাম যেন কেঁপে উঠল তার এমন কণ্ঠে। প্রাণলাল শক্ত কণ্ঠে বলল,
তুই কেন গ্রামবাসীকে হত্যা করছিস সত্যি করে বল।
পিশাচ দাঁতে দাঁত চেপে বলল,
এই গ্রামের মানুষ আমায় হত্যা করেছিল, আমি প্রতিশোধ দিচ্ছি, প্রতিশোধ।
গ্রামের লোকজন একে অপরের দিকে তাকাল, তাদের পূর্বপুরুষের এক অজানা পাপের জন্যই কি তারা আজ এই অভিশাপ বহন করছে? কিন্তু কিভাবে থামানো যাবে এই ঘুল পিশাচকে? সবাই যেন এক ভয়ঙ্কর কিছুর অপেক্ষায় ছিল। প্রাণনাথ তান্ত্রিক বলল,
তোকে কি দিলে চলে যাবি সত্য করে বল, হ্যাঁ কি দিলে তুই আর কোনো মানুষ হত্যা করবি না?
পিশাচ তখন বিকট একটা হাসি দিয়ে বলল,
না কোনো কিছু দিলে আমি যাব না, আমি এদের রক্ত খাবই।
প্রাণলাল আর কোন উত্তর দিল না, সে দ্রুত মঞ্চ পাঠ করে এক মুঠো তান্ত্রিক জল ছিটিয়ে দিল পিশাচের শরীরে। মুহূর্তে বিকট এক আর্তনাদ করে উঠল সে পিশাচ, তার শরীর কুকড়ে গেল, চোখ দুটো যেন রক্ত বিন্দুর মতো জ্বলতে থাকলো। তারপরে প্রাণলাল বলল,
তোকে কাশির রক্ত দিচ্ছি, এই ভোগ দিয়ে চলে যায় আর কখনো ফিরে আসবি না।
পিশাচ কিছুক্ষণ তাকিয়ে থাকলো, তারপর কাঁপা কাঁপা কণ্ঠে বলল,
আমি মুক্তি চাই, এতদিন আমি ভুল করেছি, আমার প্রতিশোধ শেষ।
সে কাশির রক্ত গ্রহণ করল, তারপর ধীরে ধীরে কালো পুকুরের জলে মিশে গেল। শেষ মুহূর্তে শোনা গেল ফিস ফিসানির, ক্ষমা করো ক্ষমা করো। সেই রাতের পর থেকে কালো পুকুর স্বাভাবিক হতে শুরু করল, জলের কালো রং ধীরে ধীরে স্বচ্ছ হয়ে উঠল, গ্রামবাসীরা শান্তি ফিরে পেল। তবে আজও কেউ অমাবস্যার রাতে পুকুর পাড়ে যায় না, কেননা মাঝে মাঝে শোনা যায় পুকুরের গভীর থেকে এক মৃদ আওয়াজ ভেসে আসছে, ক্ষমা করো। জেফ্রি ভাই, এই ছিল ঘটনা। যদি ঘটনা ভালো লাগে তবে আপনি আপনার মতো করে শেয়ার করবেন। আমি আমির হামজা আবারও নতুন একটা স্টোরি নিয়ে হাজির হলাম ফ্রিত পডকাস্টে। এটা আমার দ্বিতীয় স্টোরি, যদি ভালো লাগে শেয়ার করবেন। আমার কাছে তৃতীয় স্টোরি জমা আছে, এই ঘটনা শেয়ার হলে তৃতীয় স্টোরিটা পাঠিয়ে দেব। আর ঈদ স্পেশাল উপলক্ষে বড় একটা স্টোরি কালেক্ট করেছি, ইনশাআল্লাহ খুব দ্রুতই পাঠিয়ে দেব। ভালো থাকবেন জেফ্রি ভাই, ভালো রাখবেন প্রেত পডকাস্টের জনগণকে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন ভাইয়া। এরকম স্টোরি চাই সত্যি কথা, গ্রাম বাংলার স্টোরি হবে এরকম, ভয় ভয় এরকম একটা ভয়ের একটা আলাদা ফিলিংস থাকবে, সত্যি জোশ ছিল এক কথায়। প্রথম থেকে শেষ পর্যন্ত একটা ডিটেল, এত সুন্দর ডিটেল ছিল প্রতিটা স্টোরিতে, মানে প্রতিটা সিনে এত সুন্দর ডিটেল ছিল, মনে হচ্ছিল চোখের সামনে ভাসছে পুরো বিষয়গুলো, দেখতে পাচ্ছে একেবারে, অসম্ভব ভালো লেগেছে ভাই। আপনার প্রতি অনেক 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 শ্রদ্ধা, আপনার ঘটনা অনেক ভালো লেগেছে। আর নাই বিলিভ যে সেটা আমার কাছে নয়, ইনশাআল্লাহ সামনেও সবার কাছে স্টোরিটা ভালো লাগবে, যা যা শুনবেন তাদের কাছেও ভালো লাগবে। সো দিস দ্য ফ্যাক্ট। আমি আরেকটা কথা যেটা বলতে চাই সেটা হচ্ছে, আপনারা আপনারা অবশ্যই যেটা করবেন সেটা হচ্ছে, আপনারা কিন্তু ঘটনা পাঠাতে পারেন, নিশ্চয়ই জানেন ঘটনা পাঠানোর নিয়ম। আর একটা ইমেল আসছে, ওই ইমেল আইডিটা হচ্ছে preet.sathinmusic@gmail.com, আই রিপিট preet.sathinmusic@gmail.com। ঠিক এই ইমেলে গিয়ে আপনারা কিন্তু ঘটনা সেন্ড করতে পারেন, অবশ্যই ঘটনাটি মাস্ট বি ইউনিক কথা হবে, আয় কোথাও প্রচার হয়েছে, এমন কোন ঘটনা দয়া করে পাঠাবেন না, তাহলে চলবে। সো দিস ইজ দ্য ফ্যাক্ট। আমি আর দেরি করবো, আমরা চলে যাচ্ছি পরবর্তী ঘটনা। অবশ্যই 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 আমি যেটা বললাম সেটা অবশ্যই মাথায় রাখতে হবে, ঘটনা কিন্তু মাস বিউনিক হতে হবে। এনিওয়েজ চলে যাচ্ছি পরবর্তী ঘটনায়।
এন্টারটেইনমেন্ট ইজ আ মাস্ট, শুনুন স্বাধীন পডকাস্ট।
সেদিন বাইরে ছিল অমাবস্যা, এই নিকষ কালো অন্ধকার ভেঙে মাস্টার মশাই এক সরু পথ ধরে কবর স্থানের দিকে হাঁটতে শুরু করলেন। এখানেই তার স্ত্রীকে দাফন করা হয়েছে, চারিদিকে ঝিঝি পোকার ডাক ভেসে আসছে। মাস্টার মশাই কবরস্থানের সামনে এসে থমকে গেলেন। তার স্ত্রীর কবরের সামনে এক বোরকা পরা মহিলা দাঁড়িয়ে আছে, তিনি ধীরে ধীরে এগিয়ে গেলেন মহিলার কাছে। তিনি সামনে গিয়ে দেখতে পেলেন, একি এটা তো তার স্ত্রী আমেনা। মাস্টার মশাই ভয়ার্ত গলায় বললেন, এটা কি করে সম্ভব, তুমি কে, তুমি তো মৃত।
মহিলা খুব দ্রুতই তার চেহারা বদলে ফেলে ভয়ঙ্কর এক রূপে, বলে উঠল, আমি প্রেত। প্রতি মঙ্গলবার রাত ১২টায় শুধুমাত্র স্বাধীন মিউজিকে।
যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি। তিনি লিখেছেন, ১৯৭০ সালের গ্রীষ্মের এক ব্যবসা গরমের রাত, বাংলাদেশের দক্ষিণাঞ্চলের গ্রাম ছায়া ছবির মতো নিস্তব্ধ ছিল। ঝিঝি পোকার ডাকে বকুড়ে তো ছিল আম বাগানের পাশ দিয়ে টলতে টলতে হেঁটে আসছিল এক ফকির, বৃদ্ধ ফকির। তার লম্বা সাদা দাড়ি ঝরে পড়েছে বুক পর্যন্ত, গায়ে জড়ানো ফাটা আধার চাদর, গলায় ঝুলছে রহস্যময় এক তাবিজ কবচের মানা, কে অস্পষ্ট আয়াতের মঞ্চনা। গ্রামবাসীরা জানত না এই পীর করিম শাহ নামের ফকির আসলে এক জিনের কোলাম। দীর্ঘদিন ধরে সে বাস করছিল গ্রামের পরিত্যক্ত মসজিদে, যার চারিপাশের বট গাছের শিকড় নেমে তৈরি করেছে ভূতুরে আড়াল। রাত হলেই মসজিদে ভাঙা মিনার থেকে বেরিয়ে আসত অদ্ভুত শীষের আওয়াজ, মাঝে মাঝে দেখা যেত সবুজ চোখের ছায়া। গ্রামের যুবক আরিফ একদিন সাহস করে মসজিদের দরজায় উঁকি মেরে দেখে ফেলল করিম শাহকে এক পুরনো তামার পাত্রে রক্ত ঢালতে, আর তার সামনে ঘন কালো ধোঁয়ায় মূর্তি নিচ্ছিল এক বিশানাকার জিন। আরিফের কৌতূহল মন তাকে টেনে নিয়ে গেল মসজিদের পেছনে গোপন কুঠুরিতে। মাটি করে সে পেল একটা সোনার মুদ্রা, যার এক পিঠে আরবিতে লিখা ছিল আল জব্বার, অন্য পিঠে অর্ধচন্দ্রের নকশা। সেই মুদ্রা হাতে নিয়ে শুরু হল বিভীষিকা। রাত বাড়তেই আরিফের ঘরে দেয়াল ঘুরে ঢুকল কালো পায়ের ছাপ। শোয়ার ঘরে শুনতে পেল কারো ঘর্ষণের শব্দ, তুমি আমার নতুন গোলাম। গ্রাম জুড়ে ছড়িয়ে পড়ল রহস্যময় মৃত্যুর খবর। মোরলের ছেলে সাকিবের দেহ পাওয়া গেল আম বাগানের, গলার কালো কালো দাগ আর চৌতুটো যেন জলজল কয়লায়। তারপর গ্রামের কূপে ভেসে উঠল বধূ শেফালির লাশ। মুখের জমে থাকা হাসি দেখে সবাই যেন থরথর করে কাঁপতে লাগল। রাতের আধারে বট গাছের ডালের টানে রীতিমতো শোনা যেত কান্নার সুর। খুঁজছো আমাকে? আমি তো তোমারই পেছনে। বীর করিম শাহের মুখোশ খুলে যেতে শুরু করলো যখন আরিফ আবিষ্কার করল সেই সোনার মুদ্রার রহস্য। ১৯৪৭ সালে ভাগের ধীর পারে এক জাদুকর এই জিনকে বন্দী করেছিল ১০৮টি নরবলি দিয়ে। করিম শাহ ছিল তার শিষ্য। সে গুরুকে হত্যা করে জিনের নিয়ন্ত্রণ নিয়ে ফেলে, কিন্তু প্রতিদিন রক্ত চায় জিনের, নইলে সে মুক্ত হয়ে সর্বনাশ করবে। মুদ্রাটি হল একটা চাবি যা এখন আরিফের হাতে আছে। আরিফ বুঝতে পারল জিন তাকে পাগল করে দিচ্ছে স্বপ্নের মাধ্যমে। প্রতি রাতে সে দেখে করিম শাহের ছায়া তাকে ইশারা করছে মসজিদের দিকে। এক ভয়াবহ ঝড়ের রাতে বজ্রপাতের আলোয় আরিফ দেখল জিনটি এখন তারই চেহারার, মুখ ফাটিয়ে বেরিয়ে আসছে লাল জিহ্বা। কেউ যেন বলছে, তুমি এখন আমার বাহন। হতাশার শেষ প্রান্তে দাঁড়িয়ে আরিফ খুঁজে পায় করিম শাহের ডায়েরি, যেখানে লেখা আছে জিনকে চিরতরে বন্দি করার মন্ত্র, ইয়া নুরুস জুলমাতি খুবাতি আল জান্নি। মসজিদের চূড়ায় চড়ে চড়ে আরিফ মঞ্চ পড়তে থাকে, হাতে সেই সোনার মুদ্রা চেপে ধরে। জিন যেন করজে উঠে, আকাশ কালো করে ঘনিয়ে আসে লক্ষ পিপড়ার ছাদ। মুদ্রাটি গড়ে যেতে থাকে, আরিফের হাত পুড়ে যায় আগুনে। সে শেষ মুহূর্তে করিম শাহের আত্মা আবির্ভূত হল, জিনকে টেনে নিয়ে যায় মাটির নিচের দোজকে। কিন্তু বিজয়ের মুহূর্তে আরিফ শুনতে পায় কানে কানে ফিসফিসানি, তুমি তো মুদ্রাটি রেখে গেছ, আমি ফিরব। আজও ভাঙা মসজিদের পাশে শোনা সে মুদ্রা হাতে নিয়ে ঘুরে বেড়ায় একটা পাগল, যে কাঁদতে কাঁদতে বনে ও যে দেখো না বট গাছে ওর সবুজ চোখ, আর রাতের বাতাসে ভেসে আসে করিম শাহের হাসি। ২০২৩ সালের অক্টোবর মাস। ভাঙা মসজিদের পাশে বট গাছের নিচে কুন্টুলি পাকিয়ে বসে আছে পাগল শফিক। তার হাতে সোনার মোচাটি এখন মোচড়ে ধরা, কিন্তু আরবি লেখাটি এখনো জঞ্জল করছে। শফিকের গালে শুকনো রক্তের দাগ, চোখে সেই সবুজ আভা যা সে দেখেছিল জিনের চোখে। সে প্রতিদিন মাটি খুঁড়ে লুকিয়ে ফেলা নিজের নখ, দাঁত, চুল, জিন যেন তাকে পুরোপুরি পায়নি। এক রাতে শফিক দেখে বট গাছের ডানে ডানে ছুটছে গ্রামের লাশগুলি। শফিক, শেফালি, আরিফ সবাই তার দিকে তাকিয়ে হাসছে। হঠাৎ মাটির নিচ থেকে বেরিয়ে আসে তানুশিকর, শফিকের গলায় জড়িয়ে দেয়, টেনে নেয় কোভিরে। সকালে গ্রামবাসীরা পায় শফিকের মুখচ্ছেদ করা লাশ, ঠোঁট দুটো যেন সেলাই করা, সেখানে লিখা আমি মুক্ত। শফিকের মৃত্যুর পর এই ভিডিওটি ভাইরাল হয়ে যায় টিকটকে। ভূতের মুদ্রা খুঁজছে, 10টা লাইক সমান সমান একটা আপডেট। ঢাকার তরুণ ইনফ্লুয়েন্সার রাপি মসজিদের ধ্বংসস্তূপে এসে পৌঁছানো, তার হাতে শফিকের সোনার মুদ্রা, যা পেয়ে এসেছিল এক অন্ধ ভিক্ষুকের কাছ থেকে প্রাণঘাতী কন্টেন্টের লোভে। প্রথম রাতে রাব্বি গোপ্র ক্যামেরায় ধরা পড়ে অস্বাভাবিক কিছু। শয়নকক্ষের আয়নায় তার প্রতিবিম্ব নিচ থেকে মুচকি হাসল, আর পিছনে দৃশ্যমান হয় করিম শাহের ছায়া। রাত যত গড়িয়ে যায় রাব্বির লাইভ স্ট্রিমে দেখা যায় সে নিজের কানে আঙ্গুল ঢুকিয়ে রক্ত খাচ্ছে আর অস্পষ্ট গলায় বলছে, দর্শকরা এটা আমার শেষ ভিডিও, ওরা আমাকে ভেতর থেকে খাচ্ছে, ভেতর থেকে। মুচাটি এখন শহরের এক অ্যান্টিক শপে ক্রেতারা অপেক্ষায় আছে। সেটি কিনে এক তরুণী ডাক্তার নিহারিকা, যে গবেষণা করছে মধ্যযুগের জিন সংক্রান্ত মনস্তাত্ত্বিক রোগ। তার ফ্ল্যাটের ল্যাবরেটরিতে মুদ্রাটি স্ক্যান করতে অ্যান্টিভাইরাস সফটওয়্যার ক্র্যাশ করে, আর প্রিন্টারে বের হতে থাকে 1947 সালের খবরের কাগজ, ভাগীরথীর পারে 108 জন নিখোঁজ। নিহারিকা আবিষ্কার করল মুদ্রার নকশায় লুকানো মাইক্রোস্কোপিক লিপি। প্রতি 76 বছরের জিনের বাঁধন দুর্বল হয়ে যায়। সেই রাতে তার ফ্ল্যাটের এসি থেকে ঝরে পড়ল কালো কাঁদা, যা নিখোঁজ করে তার পোষা বিড়ালকে। ডাক্তার ডায়েরিতে লিখা, এটা শুধু হ্যালুসিনেশন নয়, ওরা আমার নিউরনগুলোকে রিমোট কন্ট্রোল করছে। গ্রামের মসজিদে ফাটল ধরা দেয়াল এখন রহস্যময় রক্তাক্ত নকশা ফুটে উঠেছে। স্থানীয় প্রত্নতাত্ত্বিক দল এসে খুঁজে পায় মাটির নিচে 108টি কঙ্কাল, যাদের মাথায় খুলির ভেতরে সোনার মোচার ছাপ রয়েছে। ওই রাতেই দলের নেত্রী ডক্টর সুমাইয়ার স্বপ্নে দেখেন করিম শাহকে। সে এখন এক জিন মানব সংকর, তার মুখে 7টি চোখ আর হাতের আঙ্গুলগুলো মাকড়সার লেজের মতো। আর সে স্বপ্নে বলে জিনের আধুনিক ক্ষুধা আছে ভৌতিক ক্ষুধা। ডাক্তার সুমায়ার দেহ পাওয়া যায় মসজিদের মিম্বারে, তার চামড়া খুলে সেখানে ট্যাটু করা আছে জিন বন্দির জটিল জাদুকরী মন্ত্র। মুদ্রাটি যুগে যুগে এক স্থান থেকে আরেক স্থানে যেতে শুরু করল, কখনো এখানে কখনো ওখানে, বিভিন্ন মানুষকে ধ্বংস করা শুরু করলো সে মুদ্রাটি। এবং একসময় সে মুদ্রাটি স্থান পেল ডার্ক ওয়েবে। মুদ্রাটি এখন ডার্ক ওয়েবে নিলামে উঠেছে, দাম 10 বিটকয়েন। ক্রেতা এক রাশিয়ান হ্যাকার, সে সাইবারে জিন বানাতে চায়। তার সার্ভার রুমে ঢুকে পড়ে অদৃশ্য কিছু কিবোর্ড টাইপ হতে থাকে। আল জাব্বার শব্দটা মনিটর ভেসে ওঠে 2023 সালের সব নিখোঁজ মানুষের লাইভ স্ট্রিম। হ্যাকারটি আবিষ্কার করে জিন এখন ডিজিটাল ফর্মে ছড়াচ্ছে, ইমেল অ্যাটাচমেন্ট, স্প্যাম মেসেজ, এমনকি টিকটক আর ফিল্টারেও। তার শেষ ভিডিওর সাথে শোনা যায়, ইটস নট ভাইরাস, ইটস লিভিং দ্য কোড, ডিলিট মি। জিনের পূর্ণ শক্তি ফিরে আসে চন্দ্রগ্রহণ রাতে। ঢাকার আকাশে জমে ওঠে বিশাল কালো চোখ, যা থেকে বৃষ্টির মতো ঝরে পড়ে সোনার মুদ্রা। মানুষ লুট করতে থাকে, পাগল হয়ে যায়, একে অপরকে হত্যা করছিল এই সোনার জন্য। নিহারিকার রাব্বি মিরা আবিষ্কার করে মুদ্রার গায়ের আরবি লেখা, আসলে জিনের ডিএনএ সিকোয়েন্স। তারা মসজিদে চূড়ায় বসায় ক্লাউড সার্ভার, যেখানে আপলোড করে জিনের ডিজিটাল আত্মাকে ডিলিট করার প্রোগ্রাম। কিন্তু শেষ মুহূর্তে করিম শাহের আত্মা হ্যাক করে সিস্টেম। আর সে বলল, আমি নিজে প্রথম গোলাম এই মহাযুগের ভয়। আমার ঝড়খানি আর চিৎকারের মধ্যে সবকিছু অন্ধকার হয়ে যায়। 2047 সাল, নতুন পৃথিবীতে জিন কোড নামে একটা এআই অ্যাপ চালু হয়েছে, যা মানুষের ইচ্ছা পূরণ করে। এর লোগো সোনার মুদ্রা। এক কিশোর স্ক্রিন ট্যাপ করতেই তার ফোন থেকে ভেসে আসে কালো ধোয়া আর ফিসফিসানির শব্দ। সেখান থেকে ভেসে আসে এক জিনের কণ্ঠস্বর, তো তোমার প্রোফাইল দেখে নিলাম, এখন তুমি আমার প্রোফাইল। যে সময় এই ছিল ঘটনা। যদি ঘটনাটি ভালো লাগে তাহলে পড়ে শোনাবেন। ঘটনাটি সম্পূর্ণ কাল্পনিক, আমার নিজে থেকে লেখা। আশা করি গল্পটি ভালো লাগবে, আপনি আপনার মতো করে পড়ে শোনাবেন। দারুণ দারুণ সব স্টোরি আমার কাছে আরো আছে, ইনশাআল্লাহ দারুণ দারুণ সব স্টোরি আরো লিখে পাঠাবো সামনের সময়গুলোতে। ততক্ষণ সব ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আমি ফিরোজ খান বলছিলাম। And thank you very much আমাদের ফিরোজ খান ভাই for your beautiful story. And আমি বিশ্বাস করি যে আমাদের ফিরোজ খান ভাইয়ের স্টোরি কিন্তু সবসময় ইউনিক হয়। আজকে কিন্তু এই স্টোরিটা অদ্ভুত ছিল, মানে ঘটনাটা কোথা থেকে কোথায় চলে গেছে। একটা এখানে দেখানো হয়েছে একটা টাইম ল্যাপসের কথা, একটা ডাইমেনশন থেকে আরেকটা ডাইমেনশনে যাচ্ছে, একটা সময় থেকে আরেকটা সময় যাচ্ছে। শুরু হয়েছিল সেই 1970 সালের জায়গা থেকে দেখানো হয়েছে, সেখান থেকে একটা সময় ফিউচারে চলে যায়। সেই মুদ্রাটি একটা মানুষের কাছে যাচ্ছে এবং সেই মানুষগুলোকে ধ্বংস করছে, মানে লোক দেখিয়ে মানুষকে আকৃষ্ট করছে এবং সেখানে ধ্বংস করছে। অদ্ভুত একটা কনসেপ্ট নিয়ে তৈরি এই গল্পটা। যদিও যদি আর একটু গুছিয়ে দেখতে পারতেন তাহলে বোধহয় আরো বেশি জসুত। বাট অল ওভার আপনি যতটুকু চেষ্টা করেছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে। হ্যান্ড অনেক সুন্দর লিখেছেন, অনেক অনেক সুন্দর করেছেন, জিনিসটা ভালো লেগেছে। অল ওভার আমি বলবো ভেরি ভেরি নাইস স্টোরি, নাইস স্টোরি, অনেক ভালো, অনেক ভালো। এরকম স্টোরি দরকার। অ্যান্ড আমি এতটুকু বলবো যে এরকম আরো স্টোরি আপনার কাছে আছে ইন্টারেস্টিং, অ্যান্ড আপনি আপনার তরফ থেকে ইন্টারেস্টিং স্টোরি গুলো কানেক্ট করার চেষ্টা করবেন। বেশ ভালো ছিল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্টোরির জন্য। আপনার পরবর্তী ঘটনা অপেক্ষায় রইলাম, অ্যান্ড ইনশাআল্লাহ পরবর্তী ঘটনা পেয়ে যাব খুব সুন।
এন্টারটেইনমেন্ট ইজ আ মাস্ট, শুনুন স্বাধীন পডকাস্ট। পডকাস্ট
সেদিন বাইরে ছিল অমাবস্যা, এই নিকষ কালো অন্ধকার ভেঙে মাস্টার মশাই এক সরু পথ ধরে সবর স্থানের দিকে হাঁটতে শুরু করলেন। এখানেই তার স্ত্রীকে দাফন করা হয়েছে। চারিদিকে ঝিঝি পোকার ডাক ভেসে আসছে। মাস্টার মশাই কবরস্থানের সামনে এসে থমকে গেলেন। তার স্ত্রীর কবরের সামনে এক বোরকা পরা মহিলা দাঁড়িয়ে আছে। তিনি ধীরে ধীরে এগিয়ে গেলেন মহিলার কাছে। তিনি সামনে গিয়ে দেখতে পেলেন, দেখি এটা তো তার স্ত্রী আমেনা। মাস্টার মশাই ভয়ার্ত গলায় বললেন, এটা কি করে সম্ভব, তুমি কে, তুমি তো মৃত। মহিলা খুব দ্রুতই তার চেহারা বদলে ফেলে ভয়ঙ্কর এক রূপে বলে উঠল, আমি প্রেত। প্রতি মঙ্গলবার রাত 12টায় শুধুমাত্র স্বাধীন মিউজিকে।
এই প্রথমবার কিছুটা সাহস অর্জন করে আপনার কাছে ঘটনা লিখে পাঠাটা, এর আগে অনেকবার লিখেছি কিন্তু আপনার কাছে পাঠানোর সাহসটুকু করে উঠতে পারেনি। আজকে আপনাদের সাথে আমার স্কুল টিচারের সাথে ঘটে যাওয়া মর্মান্তিক আর সত্য ঘটনা তুলে ধরলাম, ভালো লাগলে পড়ে শোনাবেন দয়া করে। আমার এই সত্য ঘটনাটি পড়ে শোনাবেন, তাহলে আর দেরি না করে চলে যাই স্টোরিতে। সালটা ছিল 2022 সাল, তখন আমি 10ম শ্রেণীতে পড়ি। অজ্ঞাত কোনো এক কারণে আমি আমার স্কুলের নাম উল্লেখ করতে পারছি না। আপনাদের বোঝার স্বার্থে বলে রাখি, আমাদের স্কুলটা ছিল বিশাল, কিন্তু স্কুলের ছাত্র সংখ্যা ছিল খুবই কম। এর প্রধান কারণ হচ্ছে আমাদের স্কুলের পেছনের দিকে ছিল পরিত্যক্ত একটা শ্মশান ঘাট। শ্মশানে প্রায় 100 বছর আগের শেষকৃত্যের কাজ করা হতো, কিন্তু এখন আর শ্মশানে কেউ যাওয়া আসা করে না। যেহেতু শ্মশান ঘাটটি স্কুলের পাশে হওয়ার কারণে স্কুলের ছাত্ররা অনেক ভয় পেত, এবং কিছু ছাত্র তো ওই স্কুলের প্যারানর্মাল শিকারও হয়েছিল। এর মধ্যেই আমাদের স্কুলের অন্যতম একটা ঘটনা এখানে আমি তুলে ধরলাম, যা আমার কোন টিচারের সাথে ঘটে গেছিল। আমাদের স্কুলে সায়েন্স পদার্থবিজ্ঞান বিষয়টি পড়ানোর জন্য নতুন এক টিচার আমাদের স্কুলে যোগদান করেন। তিনি ছিলেন অনেক বেশি সাহসী, একজন ব্যক্তি এবং তিনি কোন প্রকার প্যারানর্মাল বিষয়কে গুরুত্ব দিতেন না। যখন তিনি আমাদের স্কুলের পেছনে শ্মশান ঘাটে প্যারানর্মাল ঘটনা সম্পর্কে জানতে চায়, সে কতটা তা জানার জন্য আমাদের গ্রামে আসেন এবং বিভিন্ন ভাবে রিসার্চ করা শুরু করলেন এবং শেষ কৃত অনুযায়ী সেই শ্মশান ঘাটের এক মর্মান্তিক ঘটনা জানতে পারেন। ওই শ্মশানকে ঘিরে দুই ভাইয়ের একটি গল্প আছে। বড় ভাইয়ের নাম শহীদ এবং ছোট ভাইয়ের নাম জসিম। তারা যখন ছোট ছিল তখন তাদের বাবা মা মারা যায়, তাদের আর কেউ ছিল না। কিন্তু জসিম আর শহীদ বাবার অনেক সম্পত্তি ছিল যার কারণে ওদের জীবনযাপনে কোনো সমস্যা হয়নি। সেই সম্পত্তির লোভে পরে ছোট ভাই জসিমকে বিভিন্ন কলা কৌশলে ওই শ্মশানে নিয়ে গিয়ে জীবন্ত পুড়িয়ে দেয়। যেহেতু শ্মশানটা স্কুলের পাশে ছিল, সেহেতু স্কুলের কেয়ারটেকার রহিম চাচা সব ঘটনা নিজের চোখে দেখে গ্রামবাসীকে ডেকে আনে এবং শহীদকে পুলিশে ধরিয়ে দেয়। এবং কিছুদিন পর ওই শ্মশানে প্যারানর্মাল ঘটনা ঘটতে থাকে যার কারণে ওই শ্মশানে মানুষ আর যাওয়া আসা করে না। এই ঘটনাটা যখন স্যার জানতে পারেন তখন স্যারের অনেক আগ্রহ হয়ে ওঠেন এবং ওই শ্মশানে কি আছে তা নিজের চোখে দেখার জন্য যাওয়ার চেষ্টা করলেন। স্যার সত্যতা যাচাই করবার জন্য একদিন রাতে ওই কবরস্থানের শ্মশানে গিয়ে হাজির হলেন আর যখন ওই শ্মশানে প্রথম পাড়া দেন তখন দেখতে পান তার থেকে প্রায় 10 হাত দূরে সাদা কাপড় পরা একটা অবয়ব এবং সে অবয়বের দিকে ভেসে আসছে কান্নার আওয়াজ। স্যার তখন প্রশ্ন করল,
তুমি কান্না করছো কেন? আর এত রাতে তুমি এখানে কি করো?
তখন ঘন কুয়াশা এবং অবয়বটা কোথায় জানি হারিয়ে গেল। স্যার এটা দেখে বেশ ভয় পেয়ে যায় আর গা ঘামতে শুরু করে। স্যার যখন শ্মশানের আরো ভেতরে চলে যায় তার একটা পা সামনের দিকে এগিয়ে দেয়। তখন সে বুঝতে পারে যে তার পা কিছু একটার সাথে আটকে পড়েছে। সে অনুভব করতে পারে যে তার পায়ে কেউ একজন কিছু একটা ঝাপটে ধরে আছে। তখন সে তার ফোনের লাইটটা যখনই তার পায়ের দিকে ধরল তখন তার দুটি চোখ কপালে উঠে যায় আর দেখেন একটা হাত যা রক্তে রঞ্জিত হয়ে গেছে। তার পাটাকে ক্রমশ মাটির ভেতরে টানছে। তিনি যতই পাটাকে ছড়ানোর চেষ্টা করছিলেন ততই যেন তিনি মাটির ভেতরে তলিয়ে যাচ্ছিলেন। এক সময় দেখা যায় তার মাথা বাদে পুরো শরীরটা মাটির নিচে তলিয়ে যাচ্ছে। স্যার একটা আত্মচিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেললেন। যখন স্যারের জ্ঞান ফিরে আসে তখন তিনি বুঝতে পারেন তিনি তার বেডরুমে শুয়ে আছেন। স্যার ফেরার পর থেকে স্যার কেমন জানি অন্যরকম আচরণ করছিলেন। সারাক্ষণ তার গা দিয়ে ঘাম ঝরছে, তার চোখ দুটি আগুনের কোলার মতো লাল বর্ণের হয়ে আছে। এমন মনে হচ্ছে যে তার চোখের ভেতরে আগুন জ্বলছে। এত তাপ, এত উত্তাপ, তার চোখ দুটি যেন বের হয়ে আসছিল। আরো কেমন জানি পাগলের মতো পোলাপ করছিলেন। সে এমন এমন বলছিলেন যে আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে মেরো না। এই বলে সে আবারও জ্ঞান হারিয়ে ফেললেন। স্যারের ওয়াইফের নাম ছিল মাওয়া। তিনি অনেক ধার্মিক মানুষ ছিলেন, পাঁচ অক্টে নামাজ পড়তেন। তিনি স্যারের এই অবস্থা আন্দাজ করতে পেরে সে স্যারকে অস্বাভাবিক হিসেবে দেখেছে যা দেখা উচিত ছিল না, সে ভালো মতে বুঝতে পেরেছিল। তখন মামা ভাবি একজন কবিরাজ আলিমকে খবর দেন এবং সে যখন স্যারকে দেখলেন তখন বলে উঠলেন যে স্যার তাদের শান্তি নষ্ট করেছে, তাদের অস্তিত্বকে অস্বীকার করেছেন যার কারণে তার এমন হাল হয়েছে। সেই কবিরাজ বললেন,
আপনার স্বামীর উপরে যে নজর দিয়েছে না, সে অনেক শক্তিশালী, এর থেকে নিস্তার পাওয়ার জন্য আমাকে শ্মশান ঘাটে যেতে হবে।
এই বলে হুজুর শ্মশান ঘাটের দিকে রওনা হলেন। ঘন্টা খানেক হাঁটার পর তিনি শ্মশানের কোথায় এবং সেখানে সেখান থেকে সেই প্যারানর্মাল কোন শক্তির অস্তিত্ব বুঝতে পারে এবং তার চারদিকে মায়াজাল তৈরি করে যা ভেদ করে তার কোনো ক্ষতি করা অসম্ভব। তারপরে সে জীবন্ত পুড়িয়ে ফেলা সেই চিতার সামনে চলে যায় এবং সেই চিতার ছাইগুলোকে একটা পুটলিতে নিয়ে নেয়। তখন হুজুর বুঝতে পারে যে তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। তখন পেছনে ঘুরে দেখে একটা অবয়ব দাঁড়িয়ে আছে, এক নজরে তাকে দেখছে এবং অবয়বটা হুজুরের দিকে আসতে পারছে না ওই হুজুরের মায়াজালের জন্য। তখন হুজুর তাড়াতাড়ি করে পুটলি নিয়ে শ্মশান থেকে তাড়াতাড়ি চলে আসলেন। শ্মশান থেকে এসে হুজুর এলাকার মানুষের সাথে আলোচনা করলেন যে জসিম মুসলিম একজন মানুষ ছেলেকে জীবন্ত খবর দেওয়া হয়েছে, যার কারণে তার আত্মা ওই শ্মশানে বন্দী হয়েছিল, যার কারণে ওই শ্মশানে যেই যেত তার ক্ষতি হয়ে যেত। এই বলে কিছু লোক নিয়ে সে পুরো অস্থিগুলোকে জানাজা পড়িয়ে তার জন্য দোয়া করে শেষকৃত্য পূরণ করেন এবং সে ছানি বা অস্থিগুলোকে কবর দিয়ে দেয়। এরপর থেকে ওই শ্মশানের মধ্যে কোন রকম অভাব দেখা যায়নি। এই ঘটনা কিছুদিন পরে এক অজানা কারণে স্যার সারা জীবনের জন্য পুরো পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে পাড়ি দেন। এই বলে আমি আজকের ঘটনাটি শেষ করছি। যদি ঘটনাটি আপনার কাছে ভালো লাগে পড়ে শোনাবেন। আমি আমার পরিচয়টা তুলে ধরছি, আমার নাম ইভান খান, জেলা নেত্রকোনা, থানা কেন্দুয়া, সমাপ্ত। Thanks a lot, ইভান ভাই, এবং আশা করছি আপনাদের সবার কাছে আমাদের ইভান ভাইয়ের ঘটনা অনেক অনেক বেশি ভালো লেগেছে। বেসিক্যালি স্টোরিটা অনেক বেশি ক্রিপি একটা স্টোরি ছিল ভাই। ঘটনাটা আমি বলবো যে একেবারে প্রাণবন্ত ছিল আমার কাছে মনে হয়েছে, এবং মানে অনেকদিন পর একটা পরিত্যক্ত শ্মশান ঘাটের বা হন্টেড শ্মশানের একটা ঘটনা শুনলাম ভৌতিক দুনিয়াতে। সত্যি বেশি জোস একটা স্টোরি ছিল ভাই, বিশ্বাস করেন গায়ে লোম দাঁড়িয়ে গেছিল। মানে এটা কিন্তু আমরা সবসময় বিলিভ করি একটা জিনিস, সেটা হচ্ছে পরিত্যক্ত কোনো জায়গাতে কখনোই ভিজিট করার আগে মিনিমাম অনেকদিন আগে আসলে ভাবা উচিত যে আসলে কি হতে পারে এরপরে। বিকজ এই জায়গাগুলো নিয়ে যত কথা মানে যত কথা জড়িয়ে থাকে, আমরা একটা কথা বলি না, যা রটে তার কিছু না কিছু তো ঘটেই। সো এখানে এই মানে স্টোরিটা কিন্তু সেটাই হয়েছিল। স্যার কিন্তু জানতো যে এইখানে গেলে ভয়াবহ কিছু হতেই পারে তার সাথে, এবং তিনি সেটা যাওয়া সত্ত্বেও মানে ইনভেস্টিগেশন করার জন্য গিয়েছিলেন এবং শেষে পজেস্ট হয়ে গেলেন এবং শেষে তো মারাই গেলেন। ও মাই গড, হোয়াট এ স্টোরি! ক্রিপি একটা স্টোরি ছিল ভাই। আপনাকে অনেক ধন্যবাদ স্টোরিটার জন্য, অসংখ্য ধন্যবাদ। অনেক বেশি সুন্দর একটা স্টোরি ছিল এবং আমি চাই যে আপনার প্রতিটা স্টোরি এভাবে করে শেয়ার হয়ে যায়। দারুণ ছিল, দারুণ, আলহামদুলিল্লাহ, অনেক ভালো লেগেছে ভাই। আপনার স্টোরি আসলে অনেক সুন্দর ছিল। দিস ইজ অ্যাবসলুটলি সুপার ফাইন স্টোরি, অনেক সুন্দর ছিল ভাই। থ্যাংক ইউ ভেরি মাচ। এবং আমি বিলিভ করি যে আপনি এরকম আরো কিছু ঘটনা কালেক্ট করবেন। এটা তো আপনার স্যারের ঘটনা, এমন হতে পারে যে আপনার বন্ধুর স্যারের ঘটনা আছে, বন্ধুর ভাইয়ের ঘটনা আছে।
এন্টারটেইনমেন্ট ইজ আ মাস্ট, শুনুন স্বাধীন পডকাস্ট।
সেদিন বাইরে ছিল অমাবস্যা, এই নিকষ কালো অন্ধকার ভেঙে মাস্টার মশাই এক সরু পথ ধরে কবর স্থানের দিকে হাঁটতে শুরু করলেন। এখানেই তার স্ত্রীকে দাফন করা হয়েছে। চারিদিকে ঝি ঝি পোকার ডাক ভেসে আসছে। মাস্টার মশাই কবরস্থানের সামনে এসে থমকে গেলেন। তার স্ত্রীর কবরের সামনে এক বোরকা পরা মহিলা দাঁড়িয়ে আছে। তিনি ধীরে ধীরে এগিয়ে গেলেন মহিলার কাছে। তিনি সামনে গিয়ে দেখতে পেলেন, দেখি এটা তো তার স্ত্রী আমেনা। মাস্টার মশাই ভয়ের গলায় বললেন, এটা কি করে সম্ভব? তুমি কে? তুমি তো মৃত। মহিলা খুব দ্রুত তার চেহারা বদলে ফেলে ভয়ঙ্কর এক রূপে বলে উঠল, আমি প্রেত। প্রতি মঙ্গলবার রাত 12টায় শুধুমাত্র স্বাধীন মিউজিকে।
বাবার বেশ পুরনো দিনের বন্ধু রমেন বন্দ্যোপাধ্যায় আমাদের এরকম বাড়ি ডাক্তার বলা যায়, যাকে পুরোপুরি ভরসা করা যায়। যত রকম সেবা সুশ্রয় দরকার ওনাকে এতদিন করতে দেখেছি, তাকার বেশ কয়েকদিন থেকেই শরীরটা খারাপ যাচ্ছিল। কিন্তু রমেন বাবু দিল্লি থাকার জন্য হঠাৎ আসাটা সম্ভব ছিল না। তবে এইবার 7 দিনের জন্য তিনি ছুটি নিয়ে বাড়িতে ফিরলেন আর সেখান থেকে আমাদের বাড়িতে চলে এলেন। তখনই আমার কাকাকে কে দেখবেন বলে জানান, আর সেদিনই রাতের ট্রেনে দিল্লি রওনা দেবেন বলে এটাও জানালেন। সে মতো তিনি আমাদের বাড়িতে হাজির হলেন। সময়টা তখন ছিল ডিসেম্বরের মাঝামাঝি, শীত বেশ ভালো ঝাঁকিয়ে বসেছিল, তার উপরে উত্তরের কনকনে শীত এবং শীতল বাতাসে হার কাঁপানো শীতের অনুভূতি প্রদান করে চলেছে অনবরত। ঘরের মধ্যে রুম হিটার থাকার জন্য বেশ আরাম বোধ হলেও বাইরের পরিবেশটা একেবারেই দুর্গম হয়ে উঠেছিল। রমেন বাবু সব পর্যবেক্ষণ করে জানালেন যে কাকার হার্ট ব্লকেজ হয়ে গেছে, যার জন্য এত সমস্যা হচ্ছে। তিনি কিছু মেডিসিন লিখে দিলেন, যা খেয়ে যদি ঠিক না হয় তাহলে অপারেশন করাটা বাধ্যতামূলক। তবে একদম চিন্তা করতে মানা করে দিলেন তিনি। এসব এখন খুব স্বাভাবিক, মানে আমাদের লাইফ স্টাইলটাই এমন হয়ে গেছে যে এমন কি কম বয়সীদের মধ্যেও এমন দেখা যাচ্ছে। তবে তার কথায় কাকা কতটুকু আশ্বস্ত হতে পারলো তা জানি না, তবে আমরা এতটুকু স্বস্তি পেলাম। ট্রেনে রাত 9টার সময় হয়ে গেছে, কিন্তু লকডাউনের জন্য বাস ঠিক মতো চলছে না, তাই আমি বাইকে করে স্টেশনে পৌঁছে দেবো এমনটা ঠিক করা হলো। যদিও তিনি ওলা কিংবা উবারে করে যাওয়ার জন্য জোর দিলেন, কিন্তু আমি বাইরে বেরোতে পারার এক সুবর্ণ সুযোগটা হাত ছাড়া করতে চাই না, তাই যত ঠান্ডা হোক না কেন আমি রাজি হয়ে গেলাম। সে মত করে সন্ধ্যায় খাবার খেয়ে ওনাকে সঙ্গে করে নিয়ে আমি বাইক নিয়ে বেরিয়ে গেলাম। শরীরের উপরে কতগুলো যে পোশাক আস্তরণ রয়েছে তা গুনে হয়তো বা দেখলেও শেষ করা যাবে না। তাছাড়া সোয়েটার আর তার উপরে মোটা জ্যাকেট তো আছেই। আমি যে রোগা পাতলা তা তো বোঝার উপায় নেই। বাড়ির রাস্তা দিয়ে বেরিয়ে কিছুটা এগিয়ে কবরস্থান পার করে যেতে হয়। এত ঠান্ডার মধ্যেও বেশ কয়েকটা সারময় রাস্তা ধরে সারিউত রয়েছে। শুধুমাত্র চোখ খুলে দেখে নিচ্ছে যে অপরিচিত কেউ আছে নাকি। তেমনটা হলে ওরা ডাকতে শুরু করে দেয়। বেশ কুয়াশাচ্ছন্ন পরিবেশ, মাঝে মাঝে একেবারেই দেখা যাচ্ছে না রাস্তা, এমনকি জনমানবহীন হয়ে গেছে। তবে মাঝে মাঝে শুধু মাল বোঝাই কর 10 চাকার গাড়ি দেখা মিলেছে। যাই হোক, সেসব পার হয়ে আঁকাবাঁকা পথ দিয়ে প্রায় ঘন্টা খানেকে চলার পর স্টেশনের খুব কাছাকাছি পৌঁছে গেলাম। যেতে যেতে প্রায় 1 ঘন্টার মতো সময় লেগে গেল। স্টেশনে পৌঁছে ওনাকে ট্রেনে উঠিয়ে নিয়ে ট্রেন ছাড়ার অপেক্ষা করতে লাগলাম। ঠিক সেই সময় অর্থাৎ 9টার দিকে ট্রেন রওনা দিয়ে দিল, ওনাকে বিদায় জানালাম। এরপর আবারও বাইক নিয়ে একবার ধীরে সুস্থে ফিরে আসলাম। রাত তখন 10:30 মতো হবে আর আমি বাড়ির একদম কাছাকাছি চলে এলাম। হঠাৎ করে বাইকের গতিবেগ যেন খানিকটা কমে গেল। বাইকটা বেশ কিছুটা ভারী মনে হচ্ছিল। এক অদ্ভুত রকমের অনুভূতি উদিত হলো। বেশ কিছুক্ষণ এমন চলার পর বাইক রীতিমতো কাঁপতে শুরু করলো। আমি বাইক থামিয়ে নেমে দেখি পেছনের চাকা পাঙ্কচার হয়ে গেছে। এতটাই রাগ হলো যে তার বহিঃপ্রকাশ ঘটল রাস্তার পাশে থাকা একটা ছোট্ট আগাছার উপরে। এক লাথিতে সেটা কোপাকাত হয়ে বাটিতে লুটিয়ে পড়ল। ধীরে ধীরে নিজেকে শান্ত করার চেষ্টা করলাম। যদিও বাড়ি বেশি দূরে নয়, কিন্তু এমন ঠান্ডার মধ্যে বাইক ঠেলে নিয়ে যাওয়াটা বড়ই অস্বস্তিকর। তবে উপায় না পেয়ে বাইক ঠেলে নিয়ে যেতে লাগলাম, কিন্তু অদ্ভুত ভাবে বাইক ভারী বলে মনে হচ্ছিল, কিছুতেই এগিয়ে যেতে চলছে না। চাকা পাঞ্চার হয়ে গেছে বলে মনে হচ্ছে এগিয়ে যেতে পারছে না, বেশ ভালো রকম জোর খাটাতে হচ্ছে। সামনে কিছুটা গিয়ে একেবারে ঘন কুয়াশার মধ্যে প্রবেশ করলাম, আর সেখানে রাস্তার দুপাশে রয়েছে কবরস্থান। এতবার এখান দিয়ে যাতায়াত করেছে, কিন্তু আজ কেমন যেন গা ছমছম করা পরিবেশ। হঠাৎ করে সাইতে থাকা সারময়গুলো আমাকে দেখে ঘেউ ঘেউ করে ডাকতে শুরু করলো। আমি একরকম ওদের উপেক্ষা করে এগিয়ে চলছি। এমন সময় ওরা পেছনে একেবারে আমার কাছাকাছি এসে ঘেউ ঘেউ করা শুরু করলো। মনে হচ্ছে যেন এখনই কামড় দিয়ে দিবে। এমন অবস্থা দেখে আমি বাইক থামিয়ে সাইড স্ট্যান্ড করে রেখে ওদেরকে রীতিমতো হাত তুলে মারতে উদ্যত হব। ওরা চুপ হয়ে গেল, কিন্তু আবার ঘরের বাইক ধরার আগেই ডাকতে শুরু করে দিল। আমি এবার দৌড়ে তেড়ে গেলাম। ওরা কিছুটা ভয় পেয়ে কিছুটা পা পিছু পা হয়ে, কিন্তু আমি করতে যাব সে একইভাবে ডাকতে শুরু করলো। এখানে এতটাই কুয়াশা যে এক হাত দূরে কি হয়েছে তাও টের পাওয়া যাচ্ছে না। আমি একটু এগিয়ে গিয়ে সারময় হয়ে কাছে গিয়ে দেখি ওগুলো আমার তাকিয়ে দেখছে না, বরং বাইকের দিকে লক্ষ্য করে রাখছে। ভালো করে পর্যবেক্ষণ করতে গিয়ে দেখি আমার বাইকের পেছনের দিকে তাকিয়ে ডাকছে, কিন্তু এত অন্ধকারে কুয়াশার মধ্যে কিছুই তো দেখা যাচ্ছে না। এক অদ্ভুত রকমের ভয় যেন উদ্দীত হলো আমার ভেতরে। এত ঠান্ডার মধ্যেও সারা শরীর যেন ঘামতে শুরু করলো। বাইকের কাছে যখন ফিরে এলাম তখন দেখি বাইকের পেছনের দিক থেকে ফিস ফিস করে কি যেন আমার নাম ধরে ডাকছে। আমার সারা শরীর যেন শিহরিত হয়ে গেল, হাত পা অবশ হয়ে গেল, পা এমন ঝিনঝিন করছিল যেন এগিয়ে যেতে পারলাম না। তবে বুকের মধ্যে তীব্র গতিতে ছুটে থাকা হৃদস্পন্দন নিয়ে আরেকটু এগিয়ে যেতে কুয়াশার আড়াল থেকে একটা আবছা হাত আমাদের দিকে এগিয়ে আসতে লাগলো। আমি আর একটা পা এগুনোর সাহস পেলাম না। আমার হাত পা যেন রীতিমতো কাঁপতে শুরু করলো। হঠাৎ করে বাইকের উপর থেকে কুয়াশা ধীরে ধীরে রহস্যজনক ভাবে ঊর্ধ্বমুখী হতে স্পষ্ট দেখলাম এক অশরীর এক কিছু বাইকের পেছনে সিটে বসে নিজের দিকে তাকিয়ে আছে। আস্তে আস্তে মাথা তুলে আমার দিকে তাকাতে আমার সারা শরীর যেন রক্ত লাল হয়ে গেল এবং রক্ত যেন জল হয়ে গেল। দেখে হুবহু রমেন বাবুর মতো দেখতে একখানা রক্তাক্ত শরীর, তার হাত, তার নাক, মুখ যেন ফেটে রক্ত বের হচ্ছে, এতটাই বিশ্রী ভাবে আমার দিকে তাকিয়ে রয়েছে যে তৎক্ষণাৎ আমি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লাম। তারপর যখন চোখ খুললো তখন দেখি আমি বিছানায় শুয়ে আছি। মাকে বলতেই জানালো যে আমি নাকি কবরস্থানের কাছে অজ্ঞান হয়ে পড়েছিলাম, দেরি হয়ে যাওয়ার কারণে আর ফোন ধরছিলাম না দেখে খুঁজতে বেরিয়ে আমাকে ওখানেই খুঁজে পায়। আমি মনের ভুল ভেবে উঠে বসলাম আর টিভি চালিয়ে নিউজ দেখতে লাগলাম, কিন্তু এরপর যেটা দেখলাম তাতে শরীরে শিহরণ জড় খেলে গেল। তার রাতের অভিজ্ঞতা কাউকে সবাইকে ছাপিয়ে গেল। দেখলাম কাল রাতে রাজধানী এক্সপ্রেসের সাথে এক মালগাড়ির মুখোমুখি সংঘর্ষে শতাধিক লোক যেন নিহত হয়েছে আর বেশিরভাগ আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার হয়েছে। আমি ফোন বের করলাম কিন্তু ওদিক থেকে শুধুমাত্র একটাই বার্তা শোনা গেল, আপনি যে নাম্বারে ফোন করেছেন সেটাই পরিষেবা সীমার বাইরে রয়েছে। এই ছিল ঘটনা। ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাবেন। ঘটনাটা খুবই রহস্যময় একটা ঘটনা, রহস্য ঘটনা আমি সবসময় লিখতে পছন্দ করি, এভাবেই রহস্যজনক সব ঘটনা আপনার কাছে লিখে পাঠাবো। ইতি আমি ইমরান বলছিলাম। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া ফর দিস সাসপেন্স স্টোরি। মানে স্পেসিফিকলি আমি বলবো যে স্টোরিটা আসলে বেশি সাসপেন্সিভ একটা স্টোরি ছিল, খুব দারুণ, খুব দারুণ, খুব সুন্দর ছিল। এবং আমি আশা করছি যে এরকম সাসপেন্সের স্টোরি আপনার কাছে আরো থাকলে, এরকম ভীতিকর বলবো না, মানে রহস্যময় ঘটনা থাকলে আপনি অবশ্যই আমাদেরকে লিখে পাঠাবেন। সত্যি বলা অনেক সুন্দর ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করছি এভাবেই দারুণ দারুণ সব ঘটনা আপনার মাধ্যমে আরো বেশি মানুষের কাছে পৌঁছে দিতে পারবো। থ্যাংক ইউ ভেরি মাচ। সো চলে যাচ্ছি পরবর্তী এবং সর্বশেষ ঘটনায়।
এন্টারটেইনমেন্ট ইজ আ মাস্ট, শুনুন স্বাধীন পডকাস্ট।
সেদিন বাইরে ছিল অমাবস্যা, এই নিকষ কালো অন্ধকার ভেঙে মাস্টার মশাই এক সরু পথ ধরে কবরস্থানের দিকে হাঁটতে শুরু করলেন। এখানেই তার স্ত্রীকে দাফন করা হয়েছে। চারিদিকে ঝিঝি পোকার ডাক ভেসে আসছে। মাস্টার মশাই কবরস্থানের সামনে এসে থমকে গেলেন। তার স্ত্রীর কবরের সামনে এক বোরকা পরা মহিলা দাঁড়িয়ে আছে। তিনি ধীরে ধীরে এগিয়ে গেলেন মহিলার কাছে। তিনি সামনে গিয়ে দেখতে পেলেন, দেখি এটা তো তার স্ত্রী আমেনা। মাস্টার মশাই ভয়ের্ত গলায় বললেন, এটা কি করে সম্ভব? তুমি কে? তুমি তো মৃত। মহিলা খুব দ্রুতই তার চেহারা বদলে ফেলে ভয়ঙ্কর এক রূপে বলে উঠল, আমি প্রেত। প্রেত প্রতি মঙ্গলবার রাত 12টায় শুধুমাত্র স্বাধীন মিউজিকে।
ঘটনাটা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি।
আসসালামু আলাইকুম জশু ভাই, আমি নাহিদ সরকার। আজ অনেকদিন পর ভৌতিক দুনিয়ায় ঘটনা লিখে পাঠাচ্ছি, যদি ভালো লাগে পড়ে শোনাবেন। মূলত ঘটনা কালেক্টেড স্টোরি, যদি তারপরও ঘটনাটি ভালো লাগে পড়ে শোনাবেন। ঘটনাটির নাম শখের পুতুল। আজ থেকে কয়েক বছর আগে আমার এক প্রিয় বান্ধবী রাজস্থান ঘুরতে গিয়েছিল। আমার আবার শোপিস পুতুল ইত্যাদি খুব শখ ছিল, এগুলো জমানো একরকম নেশায় পরিণত হয়ে গেছিল। কত যে আছে তার কোনো ঠিক ঠিকানা নেই। যে যেখানে যায় কিছু আনতে চাইলে বলি পুতুল বা শোপিস যা পাওয়া যায় নিয়ে এসো। মা মাঝে মাঝে খুব রেগে যায় আর বলে, যত চঞ্চল চড় করে সবসময় ধুল পরে সব নোংরা হয়ে যায়, পরিষ্কার করার নাম নেই, শুধু কেনাকাটা। আমি তো মায়ের কথা পাত্তা না দিয়ে পুতুলটা জড়ো করে রাখতে থাকি। তো যেটা বলছিলাম, আমার বান্ধবী রাজস্থান যাচ্ছে শুনে একবার লাফিয়ে উঠলাম। সবাই জানে রাজস্থান তো পুরো পুতুলের স্বর্গরাজ্য, হরেক রকমের পুতুল আছে। ওর যাবার আগের দিন সোজা চলে গেলাম ওর বাড়িতে। ওকে কিছু বলার সুযোগ না দিয়ে ভর ভর করে বলে দিলাম, শোন, আমার জন্য কিছু আনিস বা না আনিস, পুতুল কিন্তু অবশ্যই আনবি, তা না হলে কিন্তু কপালে দুঃখ আছে। কাকিমা আমার শখের কথা জানতেন, তাই বান্ধবীদের কিছু বলার আগে কাকিমা বললেন, তোর বন্ধুর কাছ থেকে জানি, বুঝতে পেরেছিস, আমি তোর জন্য মনে করে পুতুল আনবো, সমস্যা নেই। কটা চাই তোর বলতো, আমি তো আনন্দে আত্মহারা, পুতুল পাবো বলে কথা। ওরা ঘুরতে যাওয়ার পর থেকে দিন গুনতে লাগলাম, কবে ওরা ফিরবে আর পুতুল বাবু। আমি দিন পনেরো অধীর আগ্রহে অপেক্ষা করার পর ওরা বাড়িতে ফিরতে ছুটে গেলাম ওদের বাড়িতে। আনন্দ আর ধরছে না। কাকিমা জানতেন না যে ওরা ফিরতেই আমি আসবো, তাই আগে আমার জন্য আনা জিনিসগুলো বারবার করে গুছিয়ে রেখেছিলেন। উপহার দেখে আমার আনন্দ কোথায় রাখবো বুঝে উঠতে পারছিলাম না। একটা হালকা সবুজ রঙের লেহেঙ্গা, দুটো কুন্দনের সেট আর এক রাশ পুতুল শোপিস। লেহেঙ্গা আর কুন্দন দেখে যত না আনন্দ হলো, তার চেয়ে পুতুলগুলো দেখে পাগল হয়ে গেলাম। কাকিমার চট করে একই প্রণামী করে একেবারে বসলাম খুশির চোটে। বান্ধবীর ইচ্ছে ছিল বেশ করে আমাদের কাছে রাজস্থানের গল্প করবে, কিন্তু আমার তখন ওর গল্প শোনার জন্য কোথায় সময় আছে, বাড়ি কি পুতুলগুলো ভালো করে দেখতে হবে তো নাকি। তাই ওকে কোন রকম বুঝিয়ে পরের দিন আসবো বলে কেটে পড়লাম। ও একটু রেগে গেল বলো হলো। বাড়ি ফিরতেই মা রাগ করলো আর বললো, আবার আবর্জনা নিয়ে এসেছিস। মার কথার উত্তর না দিয়ে পুতুলের ভান্ডার খুলে বসলাম নিজের ঘরে। দেখে তো আর রীতিমতো চোখ ধাঁধিয়ে গেল, সত্যি কাকামার নজর আছে। নিজে মনে মনে বললাম, রাজা রানীর সৈনিক হাতি ঘোড়া সব আছে, কিছুই বদলায়নি। অদ্ভুত সব পোশাক আর অদ্ভুত সুন্দর সব কারুকার্য করা পুতুলগুলোতে, তবে সবচেয়ে নজর কাড়লো একটা শোপিস। একটা ঘোড়ার উপর একটা রাজপুত পোশাক পরা পাগড়ি মাথায় ছেলে বসে আছে, আর তার সঙ্গে একটা রাজপুত পোশাকে একটা গয়নায় সজ্জিত আধ ঘন্টা দেয়া মেয়ে দাঁড়িয়ে আছে। পুতুলটা এতটাই নিখুঁত ভাবে তৈরি হয়েছে যে মনে হচ্ছে যেন কথা বলতে পারে, হঠাৎ স্ট্যাচু হয়ে গেছে, যেকোনো সময় আবার জেগে উঠে কথা বলতে পারবে। কতক্ষণ যে ওটার দিকে হা করে তাকিয়েছিলাম সেটা আমি জানি না। ঘর ভাঙলো মায়ের ডাকে, কেটে ডাকছে, বাকিগুলোকে কাগজে মুড়ে পাশের টেবিলে রেখে দিলাম। শুধু ওই যুগল মূর্তিটাকে নিয়ে এসে বসার ঘরের কেবিনেটে সাজিয়ে দিলাম। মা সাধারণত আমাদের পুতুল পছন্দ করে না, কিন্তু এটাকে দেখে মাও যেন মন্ত্রমুগ্ধের মতো হয়ে গেল। বাবাও দেখে বলল, বাহ ভারী সুন্দর তো। আমার হাসিটা বেশি চওড়া হয়ে গেল। খাওয়া দাওয়া শেষ করে শুতে খাবারকে মূর্তিটাকে ভালো করে দেখে লাইট নিভিয়ে শুয়ে পড়লাম। পুতুলটার কথা ভাবতে ভাবতেও একরকম ঘুমিয়ে পড়লাম, এবং হঠাৎ করে একটা ফিসফিসানির আওয়াজে ঘুম ভেঙে গেল। উঠে বসে একদিকে তাকালাম আর ঘর একদম যেন অন্ধকার, কিছুই যেন দেখা যাচ্ছে না। মোবাইলটা নিয়ে দেখলাম রাত ১২টা বেজে গেছে, ফিসফিসানির আওয়াজ তখনও হচ্ছে। পা টিপে টিপে উঠে মা বাবার দিকে উঁকি মারলাম, দুজনেই ঘুমিয়ে আচ্ছন্ন, ফিসফিস কিন্তু তখনও চলছে। বেশ ভয় করতে লাগলো, ভাবলাম মা বাবাকে ডাকি। তারপর মনে হলো একবার ব্যাপারটা দেখি কি হচ্ছে। সেই মতো নিস্তব্ধে বসার ঘরে গিয়ে উপস্থিত হলাম। ফিসফিস আওয়াজ গুঞ্জন পরিণত হচ্ছে যেন কোনো প্রেমিক যুগল পড়ে আছে আর প্রেমের কথা বলছে। পরিষ্কার বুঝতে পারলাম আওয়াজটা আসছে সেই ক্যাবিনেটের দিক থেকে। ঘর অন্ধকার থাকার কারণে কাউকে দেখা যাচ্ছে না। ভয় আমার সারা গা কাঁটা দিয়ে উঠল, আর থাকতে না পেরে লাইটের সুইচটা টিপে দিলাম। নিমেষে সারা ঘর যেন আলোকিত হয়ে গেল, আর সেই গুঞ্জন ধ্বনি বন্ধ হয়ে গেল, নিস্তব্ধ হয়ে গেল। সারা ঘর ঘুরে ঘুরে দেখলাম কেউ কোথাও নেই। হঠাৎ চোখে পড়ল সেই যুগল মূর্তিটা যেখানে রেখেছিলাম সেখান থেকে সরে ক্যাবিনেটের নিচে তাকে চলে গেছে। আমি আস্তে করে এগিয়ে গিয়ে ওটাকে হাতে তুলে নিলাম। চোখের ভুল কিনা জানি না, দেখলাম মূর্তির ছেলে মেয়ের চোখে যেন আতফ তাকে বিরক্তি ছড়িয়ে আছে। সকালে যে মূর্তির চোখ ছিল খুশি খুশি, এখন মুখের অভিব্যক্তি পরিবর্তন হওয়াতে বেশ ভয় করে উঠল। তাড়াতাড়ি করে মূর্তিটা ক্যাবিনেটে রেখে আলো বন্ধ করে ঘরে চলে এলাম। ঘরে গিয়ে বিছানায় বসতে না বসতে আবার ফিসফিসানির আওয়াজ, ঘরে বসে আলো জানাতে আওয়াজ বন্ধ, আর মূর্তিটাকে পেলাম সোফার ওপরে। তাড়াতাড়ি করে ওটাকে আবারও ক্যাবিনেটে চালানো করে ঘরে ফিরতে আসতে ঘরে ফেরত আসতে আবারও গুঞ্জন শুনলাম, একই রকম ভাবে কেউ কারোর সাথে কথা বলছে, অনেক হাসাহাসি করছে। আর বসার ঘরে যাবার সাহস হল না, কোন বালিশটাকে জড়িয়ে ধরে চাদরের তনায় যতটা সম্ভব সেঁথিয়ে গেলাম। আচমকা মায়ের চিৎকারে আমার ঘুম ভেঙে গেল। এই মাঝরাতে ফোনে কথা বলে ঘুমের বারোটা বাজিয়ে দেবো, কিন্তু ফোনটা ফেলে দে। আমি ফোনটাকে আমার থেকে দূরে নিঃশব্দে ঘুমের ভান করে পড়ে রইলাম। মা ধূপ ধাপ শব্দে আমার ঘরে এসে দেখল ফোন আমার থেকে দূরে, আমি ঘুমাচ্ছি। আমার ঘর থেকে বেরিয়ে বসার ঘরে যেতেই একটা প্রবল আর্তনাদ শোনা গেল। আর থাকতে না পেরে ছুটে গেলাম, বাবাও ছুটে গেল। সে মূর্তিটা এবার মাটিতে এবং মা তাতে হোঁচট খেয়ে নখ উপড়ে গেছে, রক্ত ঝরছে। মা আমার দিকে রোগনি দৃষ্টিতে তাকালেন, কিন্তু আমি কিছুই বোঝাতে পারি না যে মূর্তিটা আমি মাটিতে রাখিনি। এরপর মা জোর করে আমাকে নিজের সঙ্গে শুতে নিয়ে গেল। আর তারপর সারা রাত ধরে আমরা তিনটা প্রাণী সামনে সেই ফিসফিস শব্দ শুনলাম। আরো জ্বলছে ফিসফিস আওয়াজ বন্ধ, আর মূর্তিটা ঘরের নানা জায়গা থেকে পাওয়া যেতে লাগলো। রাত যে কিভাবে কেটেছিল বলার মতো নয়, সারা রাত যেন সবাই ভয় ভয় কেঁপেছি, কেউ আর বাকি রাত ঘুমাতে পারেনি। পরের দিন সকালে উঠেই মা মূর্তিটাকে নিয়ে কালীবাড়িতে ছুটে গেলেন। স্থানীয় কালীবাড়ি পুরোহিতের উপরে অসীম ভক্তি মায়ের, তিনি সব শুনে মূর্তিটাকে দেখে বলেছিলেন, মূর্তিটা তৈরির সময় কোনো এক বিশেষ পদ্ধতিতে মূর্তিটাকে জীবন্ত করার জন্য এতে কোনো প্রেমিক প্রেমিকার আত্মা ভরেছিলেন, সে অতৃপ্ত আত্মা এসব করছে। এরা নিজেদের কোনো কাজে বাধা পেলে বাধা দানকারীকে ক্ষতি করতে পারে, তাই এটাকে ঘরে না রাখাই ভালো হবে। মা সব শুনে সেই পুরোহিতের নির্দেশে আমাকে বলল মূর্তিটা গঙ্গায় দিয়ে আসতে। খারাপ থাকলে আমি মায়ের কথা অমান্য করতে পারিনি, সে রাতে সত্যি অসম্ভব ভয় পেয়েছিলাম। বাবার আমি বাগবাজারের ঘাটে মূর্তিটাকে গঙ্গায় ভাসিয়ে দিই, যাবার সময় পড়ে গিয়ে বাজে ভাবে পা মচকে যায়, দুশত পায়ে ব্যান্ডেজ করে চলতে হয়েছিল। তারপর আমার পুতুল আর শোকেসের শখ একেবারে উবে যায়। পরদিন আমি আর না যাওয়াতে আমার বান্ধবী তার মাকে নিয়ে আমাদের বাড়িতে আসে, সব জানতে পেরে ওরা হতভম্ব হয়ে যায়। জানায় জয়পুকুরের একটা পুতুলের দোকান থেকে ওরা ওটা কিনেছিল, ওখানে নাকি অনেক পুরনো পুতুল ছিল, ছোট ছোট রাজ পরিবার পুতুলগুলো, তারা বাতিল করে দিলে চাকররা দোকান বেচে দেয়। আমার শখের কথা ভেবে আমার বান্ধবী খুব পছন্দ হওয়াতে এটা কিনে নেন, তার বেশ কিছু আর জানেন না। আর আমি পুতুল আর জমাই না, ভয় লেগে গেছে একেবারে সারা জীবনের জন্য। এই ছিল ঘটনা যশোর ভাই, ভালো লাগলে এই অভিশপ্ত পুতুলের কথা পড়ে শোনাতে পারেন। আমি নাহিদ সরকার বলছিলাম।